exclusively on FusionBD.com.
Royal Tiger Twin presents. Jaha bolibo, shotto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
জানাচ্ছি প্রিয় শ্রোতা, রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর আরো একটি আনখোড়া এপিসোডে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতে মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে জেবিএসবির মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবতে আজ হাজির হয়েছেন সাহসী এক যুবক রুবেল। রুবেলের জন্ম ফেনী শহরে। ছোটবেলা থেকেই বেশ দুরন্ত ছিলেন, বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন দূর দূরান্তে। খিচুড়ি তার প্রিয় খাবার, আর প্রিয় খেলা ক্রিকেট। অসহায় মানুষকে দেখলেই সাহায্যের জন্য এগিয়ে যাওয়া যার নিত্যদিনের কাজ, সেই রুবেল আজ কেন যাহা বলিব সত্য বলিবতে তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে রুবেল রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে, সে আজকে কনফেস করবে। আমরা শুরু করছি মূল পর্ব। তবে তার আগে বলে নিচ্ছি, বরাবরের মতোই থাকছে SMS পোল এবং আমাদের সঙ্গে থাকছেন ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা শুরু করছি মূল পর্ব এবং শুরুতেই আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি। বলুন।
আমার প্রথমে ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমার জন্মস্থান হচ্ছে ফেনীতে।
ফেনীতে?
জি। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। আমার আরো বড় ভাই দুজন ছিল, তারাও জন্মস্থান ফেনীতে। আমার বড় ভাই মারা গেছে, আমি চোখে দেখি নাই, আমি তখন জন্মই হইনি। আমার দুই বড় ভাই মারা যায়, তখন আমি ওইখানে ফেনীতে খুব ছোট থাকতাম, শয়তানি করতাম, স্কুলে দিতে স্কুলে যাইতাম না আমি। তো আমার বাবা মা বললো যে একদিন তুই চলে যা বাড়িতে, তোর মামাদের কাছে থাকবি, ওখানে স্কুলে লেখাপড়া করবি, বড় হবি, তারাই তোদের দেখবে।
কে বললো এটা?
এটা আমার বাবা বললো।
মানে বাবা কেন দেখতে পাচ্ছিল না আপনাকে?
বাবা আমাকে দেখতে পাচ্ছিল না, কারণ আমি ওখানে শয়তানি করতাম। যত আমার ওইখানে বন্ধু বান্ধব অনেক ছিল, ছোটদের সাথে মার্বেল খেলতাম।
বুঝতে পেরেছি। তো কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা টোটাল ছিলাম পাঁচ ভাই বোন, এক বোন চার ভাই আমরা।
তো আপনার পজিশন ছিল কততম?
আমি আমার ভাই বোনদের মধ্যে, আমার বড় দুজন মারা যায়, আমি সেকেন্ড থার্ডে পড়ি, থার্ড আমার এখন ছোট আরেকজন।
বড় দুজন মারা যায় মানে আপনি সবার বড় ছিলেন মারা যাওয়ার পরে?
মারা যাওয়ার পর আমি বড় ছিলাম।
ওকে, ঠিক আছে। তো কোন বয়সে আপনাকে মামার বাড়িতে পাঠানোর কথা হচ্ছিল?
মামার বাড়িতে তখন আমার বয়স প্রায় একদিকে মনে করেন
কোন ক্লাসে পড়েন, কোন ক্লাসে?
তখন আমি ক্লাস ওয়ানে ভর্তি ছিলাম।
ক্লাস ওয়ানে ভর্তি ছিলেন? ওকে, ওই বয়সে।
তো স্কুলে পড়ালেখা করতাম না, আমার ভালো লাগতো না, মানে দুষ্টু স্কুলে ফাঁকি দিতাম।
আচ্ছা,
বুঝছেন। তখন আমি স্কুলে যেতে চাইতাম না, তো আমি ওই সময় লেখাপড়াটা তেমন বুঝতাম না যে ওটা কি মূল্যায়ন করতে হয়। তো আমি বললাম, আমার একদিন পাঠায় দিল, আমার মা আমার নিয়ে গেল যে ওরা বাড়িতে পাঠায় দাও, ও তোমার মামার কাছে থাকবে, ও ওখানে লেখাপড়া করবে, তারা স্কুলে দিবে। আমাদের গ্রামের বাড়িতে স্কুল পাশাপাশি একদম।
আচ্ছা,
তো ওখানে লেখাপড়া করবে, এরাই দেখবে। আমার নানি ছিল, আমার নানি আমার স্কুলে দিয়ে আসতো, এরকমই। তো আমার দিয়ে আসার পরে আমি ওখানে আমার মা বাবা ছাড়া আমার কাছে ভালো লাগতো না, আমি ওখানে স্কুলে আমাকে ভর্তি করানো হয়। স্কুলে ভর্তি করানোর পর আমি টু পর্যন্ত পড়ি, টু থেকে থ্রিতে যখন পরীক্ষা দিব আমি পরীক্ষা দেই নাই, তখন আমি মনে করেন যে মাজারের যে উরুষ হয় ওই উরুষের মাহফিল আমি চলে যাইগা, ওই যে গাড়ি নিয়ে যখন মানুষ উরুষে যায় বেড়াইতে যায় ওই গাড়িতে করে আমি চলে যাইগা, পরীক্ষা দেই না সেদিন। পরে আমার স্কুলের ম্যাডাম আমার নানি গেছে যে আমার নাতিনকে আসে নাই, তো ফের বলছে আসেন আপনার নাতি স্কুলে পরীক্ষা দিতে আসে না। সন্ধ্যার দিকে আমি যাই, যাওয়ার পরে বললো কিন্তু তুই পরীক্ষা দেস নাই, পরীক্ষা দেস নাই, কারণটা কি? আমি বললাম যে আমার কাছে আমি এরকম 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 গাড়িতে উঠে চলে গেছি, আমি আর গাড়ি থেকে নামতে পারিনি, উরুষে চলে গেছি মাহফিলে। তো মামা এসে আমার খুব মারধর করে যে তুই স্কুলে যাস না কেন, এই সেই। তারপর আমি বললাম যে আমার স্কুল ভালো লাগে না, আমি পড়ালেখা করবো না। ওইখানে ওদের সাথে দুষ্টামি করি, ছেলেদের সাথে সারাদিন মনে করেন যে ছোটাছুটি করি, এগুলো আমার কাছে ভালো লাগে, এইটুকুই, আমি স্কুলে যাইতে চাই না। তারপর বললো যে আমার মারে খবর দিল যে তোমার ছেলে এরকম এরকম করছে। হ্যাঁ, আমি তো কিছু করতে পারছি না, মার দিতে হয় না যে ওই লেখাপড়া করবে না, ওর কাছে ভালো লাগে না। তারপর আমি এখান থেকে আমার মা বাপকে ফোন দিল যে তোমার ছেলের এসে নিয়ে যাও, আমি পারবো না। তো আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে আসো, নিয়ে এসে এখানে আবার দেখি স্কুলে ভর্তি করাইতে পারি কিনা।
বাবা কি করতো আপনার?
আমার বাবা রিস্কের মেকানিক কাজ করতো।
ওকে,
তখন আমি আবার আমার 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 আম্মা এসে নিয়ে গেল। তখন আমার ছোট বোন আবার ওইখানে ফিনিতে স্কুলে পড়তো, মানে বিদ্যালয়ে, তখন পড়তো। পরে ও ক্লাস টু তে ছিল, তা আমি বললাম যে টু তে তো পরীক্ষা দিস, আমি এখন থ্রিতে উঠবো।
প্রিয় শ্রোতা, আপনারা রমজানের এই পবিত্রতায় অন্যরকম একটা এনভায়রনমেন্ট এখন আপনারা জানেন নিশ্চয়ই যে রমজান মাস মুসলমানদের জন্য অন্যরকম একটি মাস। আমরা আমাদের অনুষ্ঠান থেকে আপনাদের সবার জন্য দোয়া করছি যাতে করে পবিত্র রমজান আপনারা খুব ভালোভাবে পালন করতে পারেন। আর এই ফাঁকে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই আমি নোট করতে চাই যে আজকের যে স্টোরিটা, আজকের যেই যিনি এখানে কনফেস করছেন, সেটি একটি দুর্ধর্ষ অপ্রিয় সত্য আমি বলবো, এবং সেটা যতটা আপনারা সামনের দিকে যাবেন ততই বুঝতে পারবেন। প্রতিটি ঘটনাকে আমরা আমাদের জায়গাটি থেকে এমনভাবে নেব যে তার মতো করে ভুল যেন আমরা কখনো না করি। আমরা সবসময় বলি যে একজনের অপরাধ হাজার জনের শিক্ষা হোক, যাতে করে সে ওই ভুলটি না করে। সুতরাং সেই বিষয়টির দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। জি রুবেল, আমরা যেখানটায় ছিলাম, তারপর
আমার আম্মাকে ফেনীতে নিয়ে আসে। নিয়ে আসার পর আমার আব্বু বলল যে ওকে তাহলে স্কুলে ভর্তি করা দাও জানুয়ারি মাসে। জানুয়ারি মাস আসলো, তখন আমাকে স্কুলে ভর্তি করা দিল, আমাকে ক্লাস থ্রিতে পরীক্ষা দিতে হবে। তো ক্লাস থ্রিতে পরীক্ষা দিবে, আমি পরীক্ষা দেওয়ার দিন আমি যাই, আমার মা বাবা আমাকে নিয়ে যায়। সেদিন আমার বাবার কাজে যায় না যে ওকে স্কুলে দিয়ে আসতে হবে, যেভাবে হোক লেখাপড়া শিখাইতে হবে, কারণ যেহেতু আমার এই ছেলেটাই বড়। তো আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমি পরীক্ষা থেকে বাইর হইলাম। সেটা ছিল আপনার ফেনী জি একাডেমি, ছিল ফেনী একাডেমি একটা স্টেডিয়াম আছে, ওটার একটা হোটেল আছে, যে হোটেলের নাম হচ্ছে আপনার ফারুক হোটেল। তো ওই হোটেলে আসলাম, নাস্তা করলাম, নাস্তা করার পরে যখন আমি বাসার দিকে যাইতে লাগলাম আমার আব্বুর সাথে, আমার কাছে স্কুলের ফাইলটা হাতে ছিল। আমি বাসার দিকে যাইতে পরে একটা বনানীপাড়া পাড়াটার নাম, তো বনানীপাড়ায় যাওয়ার দিকে একটা রেললাইন পড়ে। তো রেললাইনের ওখানে যাইতে আমি কি করছি, একটা গাড়ি দিকে দৌড় দিলাম। হঠাৎ করে একটা বড় ভাই ছিল সে ওখানে, আমি বলতে পারতাম না, তখন ছোটই ছিলাম, ওনার গাছ সাথে একটা ধাক্কা খেয়ে পড়ে গেলাম, বুঝছেন? হঠাৎ মানে একটা দৌড় দিছি গাড়ি দেখে, দৌড় দেওয়ার পরে আমি ওনার গাছ সাথে ধাক্কা খেয়ে পড়ার পরে উনি আমাকে কি করলো, ধরে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার পরে আমার বাবা কি করলো, তারে কলার চায় ধরে ফেললো, লগে লগে যে তুই আমার ছেলের থাপ্পড় দিছিস কেন? তখন বলার পরে যে আমার বাবারও দুই তিনটা থাপ্পড় দিল।
ওহো, আপনার তখন বয়স কত?
আমার বয়স প্রায় তখন 5 বছর ছিল।
বাচ্চাকে নিয়ে যদি এরকম একটা ঘটনা ঘটে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ওকে, বলুন তারপরে।
ধাক্কা দেওয়ার পরে আমার বাবা বললো যে কি ধাক্কা দিয়েছে, আবার আমার বাবার মারছে, বুঝছেন? আমি তখন কিছু বুঝতে পারছি, আমি শুধু কান্না করতেছি। তো আমার ভাপের সাথে ওর সাথে মানে খুবই ধরাধরি হয়ে যাচ্ছে। ওখানে নেতাই ছিল, ওখানে স্থানীয় ছিল,
মানে হাতাহাতি চলছে,
হাতাহাতি চলতেছে, অনেকক্ষণ মারপিট চলতেছে, লোকজন জড়ো হয়ে গেছে। আমার বাবা যেহেতু রিস্কের মিস্ত্রি, অনেক রিস্কালা চিনে থাকে, বুঝছেন? তো ওখানে কিছু রিস্কালা মানে কিছু পত্রিকাটা একজন রিস্কালা কিন্তু ওখানে থুপ ধরে থাকে একটা মোড়ের ভিতরে, ওই রিস্কালারা চিনতো তখন যে এরা মারতেছে, ছুটাই বাস কিছু কেউ আসতেছিল না। ওই যে নেতা ছিল এখানে, কেউ বলতে পারতো না। আমার বাবাকে সে থাপ্পড় মারে, অনেক জোরে মারধর করে। পরে দেখলাম যে এক হোটেল থেকে রুটি যে বেলে না, ওই যে বেলুন ছিল, ওই বেলুন দিয়ে আমার বাবার মাথায় বেড়ায় দুইটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর আমি খুব কান্না করি, তখন অনেকে হয় আমার বাবার মাথায় টেম জায়গা জায়গা, আমি দেখা খুব কান্না করি। পরে আমার মা আসে নিয়ে যায়, তারা লোকজন ধরাধরি করে।
বিষয়টা কতটা গায়ে হাত তুলেছে এই জায়গা থেকে, যতটা কষ্টকর তার চাইতেও বড় কষ্টকর হচ্ছে সন্তানের সামনে এইভাবে নিজের সম্মান। আচ্ছা, আমরা কেন এটা চিন্তা করি না? আপনারা অবশ্যই একটা ছবির কথা বলবো, আপনারা ছবিটা দেখবেন যদি পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ছবিটা নির্মাণ করা হয়েছিল, অথবা প্রথম বিশ্বযুদ্ধ, আমার মনে নেই। বাইসাইকেল থিপস, আমি অনেকবার এই ছবিটার কথা বলেছি রেডিওতে, বাইসাইকেল থিপস। এবং এই ছবিটা অবশ্যই আপনারা দেখবেন। চোরকে ধরে ফেলা হয়েছে, চোর হচ্ছে ছেলের বাবা চোরকে ধরে ফেলা হয়েছে, এই ঘটনার প্রেক্ষাপট আমার মনে পড়ল। সাইকেল চোরকে ধরে ফেলা হয়েছে এবং সবাই গোল হয়ে তাকে শাস্তি দিতে যাবে, ওই মুহূর্তে দেখল যে যাকে শাস্তি দেয়া হবে তার ছোট্ট একটা ছেলে ভিড় ঠেলে বাবাকে এসে জড়িয়ে ধরেছে। মুহূর্তের মধ্যেই সবাই শান্ত হয়ে গেল। এখান থেকে অনেক বড় একটা মেসেজ আছে আমরা শিখতে পারি, মানে আনফর্চুনেটলি আমরা কেন জানি শিক্ষা নেই না। আমাদের ফার্স্ট ইম্প্রেশন, যেটা বারবারই বলি, কোন একটা ঘটনা ঘটে গেছে সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে ফার্স্ট রিয়াকশনটা তৈরি হয় ওটা আমরা বুঝে না বুঝে ডেলিভারি করি এবং আমাদের মধ্যে যত জটিলতা তৈরি হয়। এই যে কাজটি হল, এখানে সবচেয়ে বড় দুঃখের জায়গাটা হচ্ছে এই সন্তান, এই সন্তানের মনে যে দাগটা কাটলো সেটা ভবিষ্যতে কত বড় ভুল হতে পারে। আজকের এই যাহা বলিব সত্য বলিব এপিসোডটি কত বড় লেসন হতে পারে সমাজের মানুষের জন্য একটু শুনতে থাকুন। বলুন তারপরে কি হলো?
তারপরে আমার মা আসে, আইসে তাকে আমার আব্বুকে নিয়ে যায়। আমি আমার আব্বুকে জোরে জোরে কান্দিছি, আমি কিছুই বুঝতেছি না তখন যে এটা কেন হলো। আমাকে মারছে, আমার বাবারও মারছে, বুঝছেন তো। ওর নাম ছিল ইমাম, ওইখানে
মানে যে গায়ে হাত তুলেছে,
যে ওর নাম ছিল ইমাম, যে জানতে পারি যে ওর বন্ধুজন আসছে, যে একজন মুরব্বী মানুষ, তো বাপের সমান মানুষ কিভাবে মারলি কেন? ঠিক আছে, ওনার ছেলেও তোর চেয়ে বড়, ওনার যে ছেলেগুলো মারা গেছে ওনার তোর চেয়ে বড় ছিল, সেইখানে আজকে 24 বছর, তখন শুনতেছিলাম। তো আমার আব্বুকে নিয়ে গেল আমার আম্মু বাসায়, নিয়ে গিয়ে বললো যে কি ছিল, যে এরকম এরকম মারানো। আমি তো বুঝতে পারি না যে মানুষজন বলতেছে আমার আম্মুরে। তখন আমার আম্মু বিয়ের কাজ করতো, আমাদের সংসারে খুবই অভাব ছিল, আমার মা বিয়ের কাজে যেয়ে মশলা বাটতো। তো ওখানে যাওয়ার পর আমার মা আর যায় না কাজে, রাত্রে কাজে যাওয়ার কথা ছিল, আমার আম্মু যায় না যে আমার আব্বু এরকম এরকম অবস্থা হয়েছে। এটা দেখে আমার ছোট বোন অনেক খুব কান্না করতেছিল যেরকম এরকম। তারপরে আমার কিছুদিন পরে রেজাল্ট বাইর হয়, যে রেজাল্ট বাইর হওয়ার পরে দেখলাম আমি পাশ করি না, ফেল করেছি, আমাকে স্কুল থেকে আর নিবে না স্কুলে, যত আমি ওখানে আগেও পড়ে গেছি, ক্লাস ওয়ানে ভর্তি ছিলাম যে তখন আমাকে আর নিবে না। তখন আমি বাদ দিলাম যে লেখাপড়া আর করবো না, আমার দ্বারা এটা সম্ভব না। আর ওই ঘিনগুলো আমার মাথায় জমে গেছে, আমার আব্বুরে মারছে, আমি তো কিছুই করতে পারতেছি না।
ওইটা আপনার মাথার মধ্যে?
ওইটা আমার মাথার মধ্যে সেন্সিটিভ, কিছুই কাজ করতেছে না। আর তৃতীয় কথা কি, যখন আমি আস্তে আস্তে ওখানে বড় হই, শয়তানি করি, কাজে যাই না, এসে আমার আব্বু বললো যে তুই স্কুলে যাওয়া দরকার নেই, তোর তো স্কুল হবে না, তুই আমার সাথে এই রিস্কের কাজটা শিখ।
আচ্ছা,
তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। বললো তুই যদি আমার সাথে একটু ইয়া করস তাহলে আমার একটু আসান হবে, ঠিক আছে, যত তুই স্কুলে পড়বি না তাহলে তুই এটা কর, এটা করে বাস তুই পরবর্তীতে অন্য কোন মোটর লাইন, তার ইচ্ছা ছিল যে তুই গাড়ি চালাবি,
পরবর্তীতে মোটর মেকানিক।
হ্যাঁ, মোটর মেকানিক হবি। হ্যাঁ, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কাজ করবো আমি। তো এরকম কাজ করতে করতে এক পর্যায়ে তার সাথে আমি কাজটা শিখি, অলরেডি পুরো রিস্কের কাজ আমি শিখে ফেলছি। শিকার পরে এখন দেখা যাচ্ছে যে ওইটার উপরে আমার কোনো মন যাচ্ছে না, বুঝছেন, খালি ওই মাথাটা আমার কাছে এখনো সেন্সিটিভ ঠিক থাকতেছে না, যে ওইটাই আমার ইয়া,
মাথার মধ্যে শুধু ওইটাই ঘটে। বাবা মার খেয়েছে,
বাবা মার খেয়েছে আমার কারণে, যে বাবা আমার মা যতটুকু আদর করে না আমার বাবা আমাকে তার চেয়ে বেশি আদর করে। তো আমি বললাম যে যা বাবু আমি তো এই কাজ করবো না, এখন আমি কি করবো, গাড়িতে চলে যাই আমার কোন একটা। আমি বললাম যে আমার কাছে এই কাজ আর ভালো লাগে না, রোদ্রে কাজ করতে আমার কাছে খুব খারাপ লাগে, যে বাবা আমি তো করছি, আমার তো অভ্যাস হয়ে গেছে গা, এখন তোরও তো করে কিছু খাইতে হবে নাকি, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছে গা, কি করবো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে আমি এই কাজ আর করবো না, আমি হোটেলে চাকরি নেই। তো আমি একটা হোটেলে চাকরি নেওয়ার পরে ওখানে আমি কিছুদিন করি, যে হোটেলে চাকরি আর ভালো লাগে না, মানুষ ঝাটকি দিয়ে কথা বলে, ওই দিয়ে সেটাকে কথা বলে, যা ওগুলো আমার কাছে বিরক্ত লাগে। তো আমি বললাম যে হোটেলে এক পর্যায়ে 3 মাস করি, প্রথম ডেলি বেতন ছিল আমার 20 টাকা করে। আমি বললাম না এটা তো হবে না, বাবার ওখানে কাজ করছি, নাহলে ডেলি 50-60 টাকা 100 টাকা পকেটেই থাকতো কাজ করে, তো আমার এই বেতন হবে না, আমি চাকরি করবো না, আমার ভালো লাগে না। তো পরে বললাম যে আমি কাজ বাজ করবো না, কিছু ভালো কতভাবে ঘুরে ঘুরে খাবি। তখন আমি দেখা যাচ্ছে এক পর্যায়ে ঘুরতাম খালি বন্ধুদের সাথে, ফেনিতে বন্ধুদের সাথে ঘুরতাম, মানুষের ওইটা ডাব খেয়ে ফেলতাম গাছ থেকে, পায়রা ওইটা খেয়ে ফেলতাম। তো ওখানে অনেক বছর ধরে আমরা সবাই চিনত যে একমাত্র আমার এক নামে চিনত চিটাঙ্গের রুবেল,
চিটাঙ্গের রুবেল।
হ্যাঁ, চিটাঙ্গের রুবেল, কারণ আমার বাড়ি যত চট্টগ্রাম ছিল, আমার বাবারও জানে চিটাঙ্গা মিস্ত্রি,
চিটাঙ্গা মিস্ত্রি, ওকে
জি, এরকম নামে চিনি। তো আমি তো এগুলো খারাপ কাজ করতাম, মানুষের গাছের কদু ছিঁড়া ফেলতাম, ওইটা করে ফেলতাম, মানুষের গাছের আম পায়রা ফেলতাম, রাতে যে ফল ফল খাইয়া ফেলতাম পায়রা, একবার যে অনেক খারাপ পর্যায়ে চলে গেছি গা। তো আমার বাবা বললো তুই এইসব করস কেন, ঘরে থাকস না, রাতে 3টা 1টা বাজে ঘরে আসস, এগুলো করস কেন? তো আমার বাবার আমি খুবই ভয় পাইতাম, আমার বাবা আমাকে মারতো না কিন্তু আমার মায় মারতো। তারপরে আমি কি করলাম, ওই জিনিসটা আমার মাথায় ঘুরে যে আমি কি করলে এই জিনিসটা আমার মাথা থেকে যাবে।
বাবারকে যে মেরেছিল,
যে মেরেছিল, যে ওই ইমাম নামের ছেলেটা, আমার নাম থেকে এখনো আমার মুছে নাই, যে ওর নাম
মাথা থেকে মুছে নাই,
আমার ওইটি ব্রেনে থাকে যে ওই কাজটা কেন করে। তো দেখলাম যে প্রায় অনেক লোককে এই পাওয়ারটা দেখাইতো, ও যে স্থানীয় এই পাওয়ারটা অনেক লোককেই দেখাইতো। দেখলাম যে আরেকদিন এরকম স্কুল মাঠের ভিতরে যখন আমি খেলাধুলা করতে যাই এখানে, তো দেখলাম যে স্কুলের ভিতরে একজনকে স্টাম্প দিয়ে অনেক মারলো, সেটাকে আমি চিনি না, ওর বয়সের থেকে একটু কম হবে, ওই ছেলেটাকে স্টাম্প দিয়ে খুব মারলো। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কোন জায়গায় থাকে, কোন জায়গায় এর বাড়ি, তো বলতেছে এর জায়গা বাড়ি এখানে, এখানেই থাকে, এরা স্থানীয় এখানে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওর নাম কি? ইমাম বললো। তো ওই নামটাই আমার কাছে সেভ হয়ে গেল যে ইমাম নামুর। তো ওর ভাই আরেকটা ছিল, ওর নাম সুমন, সেটাও জানতে পারি, ওর ছোট ভাই যেটা, ওটাও ওই স্কুলের স্টুডেন্ট। তো কয়েকদিন পরেই দেখলাম যে ওর ভাই প্রায় 5-7 বছর পরে ও বিদেশ চলে যায়, ছোট ভাইটা সুমন নামের। তখন ও একলা, আমার তখন বয়স ছিল প্রায় 13 বছর। কি করলাম যে ওকে কি করতে হবে, তখন এক নেতা ছিল ওইখানে, নাম এমদাদ। তো তার আবার ফ্লেক্সিলোডের দোকান ছিল। তো তার সাথে আমার কিছু বন্ধু এড ছিল যে তার মানে ছোট ছোট যে কাজগুলো ওরা করতো, তো ওদের সাথে চলতে যেত, ওনার সাথে একদম এড হয়ে যায় আমার। তো আমি দেখলাম যে ওনার সাথে চললো, অনেকজন ভালো মানুষ বা ওনাকে এখানে অনেকজন সম্মান করে। প্রায় এরকম চলতে চলতে প্রায় ওখানে 2-3 বছর চললাম তার সাথে। একদিন আমার ছেলে একসাথে ছেলের সাথে আমার সাথে অনেক ঝগড়া হয়। ওই ছেলে ছিল ওইখানে মানে স্থানীয় না, ও অস্থানীয় ছিল, বুঝছেন? তো ওই ছেলে কি করে আমার সাথে ঝগড়া লাগার পর আমার মোবাইলে একটা মাথা দিয়ে মোবাইলে আঘাত করে আমার মাথাটা এখান থেকে ফেটে যায়, বুঝছেন? এই যে মাথাটা ফেটে গেছে, ফেটে যাওয়ার পরে আমার বন্ধুরা আসলো, মাথাটা ধরলো, দাইন্দে ধরলো। তারপর ওনারে খবর দিল যে এরকম এরকম আপনার এলাকায় রুবেলটা মারছে, বুঝছেন? বলে যে কে মারছে? যে এরকম এরকম ছেলে একটা মারছে,
বুঝছেন? আপনার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে,
হ্যাঁ মাথা ফাটিয়ে দিছে।
ওকে, কে ফাটিয়ে দিল এটা?
এটা ফাটিয়ে দিছে একটা ছেলে আর কি, মানে
ওর সঙ্গে মারামারি করতে যাচ্ছিলেন কেন?
মারামারি করতে চাচ্ছিলাম যে রাস্তায় একটা জিনিস নিয়ে গেঞ্জাম হয়ে গেছে, মনে করেন যে আমি একটা রাস্তায় জিনিস ফিরছি, ওই জিনিসটা
প্রথম মারামারি।
হ্যাঁ
ওকে,
ওটাই প্রথম মারামারি ছিল। তো তখনই কি করলো, ওর বাবা আসলো, ওই ছেলেটার বাবা, ওই ছেলেটার বাবা পাশে চার দোকানে ছিল, যে আমরা যে মারপিট করতেছি ছেলের বাবা দেখছে, দেখে আইসাই বুঝছেন আমার থাপ্পড় মারলো দুটা। তার ছেলের কিছু বললো না, আমার থাপ্পড় মারলো, আর কপাল থেকে রক্ত জুটতেছে। তখন আমার বন্ধু আসলো ধরে, যে ওর নাম সাইকুল ছিল, ও আইসা বলতেছে কি কি আন্দোলন, যে এরকম এরকম যে রক্ত পাইছে, ও আমার এখানে চাইপে ধরছে, বুঝছেন? লগে লগে কি করলো, দোকান থেকে পান নিয়ে পান দিয়ে দিল এখানে, পান চাপায় ধরে রাখলো, ধরে রাখার পরে দিল ওনার আমাদের পাশের দোকানে যে একটা ক্লাব ছিল, যেখানে সবসময় মানে এরা বসতো, মানে নেশা টেশা করতো, বুঝছেন? এরকমই ছিল। তারপরে ও আমার ব্যান্ডেজ করাইলো, সে উনি আসলো, যে আমার নেতা যে এন্দাদ নামের যে ওই আসলো, আসে সে আমার ডাক্তারখানা নিল, ডাক্তারের কাছে নিয়ে আসে আমার ব্যান্ডেজ টেন্ডেজ করাইলো, ব্যান্ডেজ টেন্ডেজ করাইয়া তারপর ওই ছেলের বাইন্দা রাখে, বান্দার পর তার বাপেরও বাইন্দা রাখে। বাইন্দা রাখার পরে তো সে আমার বাপ মারে খবর দিল যে ওই নেতা যে এরকম এরকম করছে, এখন আপনারা কি বলেন? যে দোষ কারি একা সবই দেখলো, ঠিক আছে, যে এই কারণে যে ভুল হইতে পারে, ওর ভুলেছে, তাই বলে তুমি মাথা ভাড়া দিবে, এটা তো ঠিক না। তো সে বললো যে মাথা, এখন রাগের মাথা ভাড়ায় বলছে কি করার, তোমার জরিমানা দিতে হবে, ঠিক আছে? তো সে বললো কত দিতে হবে? তো বললো যে 5,000 টাকা দিতে হবে। ওকে, ওর সিলাই টেলাই করা হয়েছে, সিলাই টেলাই আসলে আমার সিলাই কোনো করাই ছিল না। সে বললো যে 5,000 টাকা দিতে হবে তোমাকে, তুমি কেমনে দিবে তুমি জানো, যেহেতু তুমিও মারছো, তোমার বাপেও তার গায়ে হাত দিছে। তারপর ওখানে একজন আর্মির দোকানদার ছিল, তো সে আর্মির সাথে কথাবার্তা হলো, সে আর্মি আসলো, আসা বললো যে কি স্যার, যে এরকম এরকম ঘটনা, যে কি করা যায়, কয় এরাও তো অনেক বছর ধরে থাকে, কিন্তু এরা তো চিনি না, কিন্তু এরা মারলো কি কারণে? আমি বললো যে মানে পুরো ঘটনা ওনাকে খুলে বলা হলো যে এই কাণ্ড ছিল। তো আর্মি বললো যে দেখুন, এবার ছেলেরা মারছেন, আপনারা কেমনি কি করবেন, দেখেন আমি তো নাই। তো কই না, এমদাদ বললো যে আপনি বলে দেন যে কি করবেন। তো লাস্ট পর্যন্ত ওনাদের থেকে 3,000 টাকা জরিমানা নিল।
ওকে,
নেওয়ার পরে তো ওরা চলে যায়। তারপর নেতা বললো যে তোমার সব খরচ দিয়ে ওষুধ খরচ দেওয়া হয়েছে। তো লাস্টে আমার আব্বুর আর ওটা জানায় না যে ওনারা টাকা নিছে বা ওনাদের থেকে কিছু নিছে, ওটা তা আমার আব্বুরকে জানায় না। না জানার পরে যে ওটার থেকে আমার একটা কথা না, যা ওষুধ খরচ গেছে আর আমার কিছু ফলটল কিনে দিছে, ওষুধ কিনে দিছে, এই বুঝলেন? তো তুমি বাসা চলে যাও, তুমি রেস্ট করো, ঠিক আছে, আর কখনো কারোর সাথে মারপিট করো না। এ কথা বলার পর আমি চলে গেলাম। ওই কথাটা আমার আম্মু একদিন তুললো যে তোর কারণে তোর বাপও মার খাইলো। সেদিন আরো কষ্ট পাইছি আমি, যে এত কষ্ট পাইছি যে আমার মাথাটা ওই মাথাটা এখনো কথাটা ভাবতে পারি না। আমার মা এখনো বলে আমারে যে তোর কারণে তোর বাপ একদিন বেলুন দিয়ে মানুষের মার খেতে হয়েছে,
মানে কথাই কথাই
কথায় কথায় আমার মা আমাকে এই কথাটাই বলতো যে তোর বাপরে মারছে কয়দিন হয়েছে, যে রুটির বেলুন দিয়ে মারছে তোর বাপরে, তোর সামনেই তো মারলো, তুই এসব কাজ করস কেন? তো আমি বললাম দেখো মা, তুমি অতীত নিয়ে কখনো কথা বলো না, খালি পিছনে কথাটা আনো কেন, আমার কাছে যেগুলো ভালো লাগে না ওইটা নিয়ে কথা বলো কেন? তো ওগুলো বললে আমার মা আমার অনেক মারধর করতো, দেখি তুই যা কাজ কাম করস না, কিছু করস না, তুই কোন দিক যাবে চলে যা, তো দু যে মন চায় ওইদিকে চলে যা তুই। আমি বললাম মা আমি কই যাবো, আমি কই যাবো কো? তারপর বললো যে তুই যেদিকে মন চায় তুই সেদিকে চলে যা, হ্যাঁ তোর মতো ছেলে আমার দরকার নেই, এরকম বলতো। যখন আমি কাজ কাম করতাম না, কিছু করতাম না, আজ এ খাইতাম করতাম এই করতাম, তা আমি ওই নেতার সাথে যে নেতার কথা বললাম যে এমদাদ, তোমার যে ক্লাবটা ছিল ওই ক্লাবেই থাকতাম, ওখানে আরো কয়েকজন থাকতো, রায় তুলে আড্ডা দিত, সবাই চলে যেত, আমি একাই থাকতাম, ওখানে খাট ছিল, ফ্যান ছিল, সবই ছিল, আমি ওইখানেই থাকতাম। তো থাকার পরে একদিন ওই নেতার সাথে কার সাথে জানি গেঞ্জাম হয়, তখন আমার আব্বু আর আম্মু আমার খোঁজ নিত না, রাস্তায় দেখা হইতো, হাঁটতে গেলেও দেখা হইতো, চলতে গেলে দেখা হইতো, কিন্তু আমার সাথে কথা বলতো না। তো আমি বললাম যে এরা তো কথাই বলে না, এদের সাথে যাইও না, আর কোনো কাজ কামি করি না, এদের সাথে কোনো মানে অ্যাড রাখি না, যে রাস্তায় দেখা হয়, চোখে চোখে পড়ে, কিন্তু কথা হয় না, বুঝছেন? তারপর ওই নেতার সাথে একদিন একজন ওনার বন্ধুর সাথে ঝগড়া হয়, ঝগড়ার পরে সেটা রাস্তায় ওই হোটেলের সামনে যেটা বললাম ফারুকুট, হোটেল ওইখানে সামনে। তো যারা বেলসা দিয়ে বালু কাজ কাম করে ওই বেলসা থাকতো আবার ওইখানে, বদলিলারা থাকতো ওইখানে। তো ওইখানে ঝগড়া হওয়ার পরে ওই নেতারে কি করলো, একটা ছেলে কি করলো, ওই বেলসা দিয়ে বাড়ি দিল, আর এই কানটা ডাইরেক্ট এখানে পড়ে গেছে। তখন আমি ওই নেতার পাশেই একা,
মানে আপনার নেতাকে বাড়ি দিয়েছে?
হ্যাঁ, এন্দাদ্রে। এর ভিতরে ওই এন্দাদ্রে যে বললাম যে ফিক্সি লোডের দোকান আছে হোটেলের পাশে, আমি বললাম যে এরকম সবাই খবর দাও তুমি, ওই যে একজন থাকে, একজন লোকই থাকে ওই ফ্লাক্সি করার ওখানে। সবাই আসলো, আসার পরে বললাম যে এরকম এরকম সবাই লাঠি ছোটা নিয়ে আসছে, মানে ক্রিস এত বড় যেদিন আমি জীবনে দেখি নাই, সব নিয়ে চলে আসছে বুঝছেন। আসার পরে তো দেখলাম যে সবার হাতে ক্রিস, তো বললাম যে এটা সব এদিকে স্কুলের মাঠ দিয়ে পালায় চলে গেছে। তারপর এরকম করতে তো ওনারা মেডিকেল নিয়ে গেল, মেডিকেল নিয়ে যাওয়ার পরে ওনার অপারেশন হয়। অপারেশন হওয়ার পরে বলল যে এটা সেলাই করা যাবে না, এটা ওয়েল্ডিং করতে হবে, কি ঝালাই সিস্টেম করতে হবে, কারণ সেলাই করার মতো ওখানে সিস্টেম ছিল না, এমন ভাবে করতে লাগছে। ওনারা কি কি করলো এটা জানলাম। তো পরে মেডিকেল গেলাম, দেখলাম তারা যে ওরা কোথায় খবর নেই। তখন সেদিন আমার ওই আন্দাদের গুপ্ত আস্তানায় নিয়ে যায়, মানে সে যে একটা আস্তানা সব যে গোপন জিনিসগুলো আছে সবগুলোর কাছে আমি যাই, বুঝছেন। যে দেখলাম যে এক এক গ্রিস, মানে দেখলে ভয়ঙ্কর মতো লাগে, এক এক ধামা, বুঝছেন। যেগুলো চাইনিজ চাইনিজ কুড়াল ছিল ওগুলোই, কখনো মানে পিস্তল টাইপের কিছু দেখিনি তার কাছে, ওগুলোই ছিল বেশিরভাগ। হয়তো তার পিস্তল বাসায় বেশিরভাগ রাখতো,
মানে যা দেখেছেন তাই।
তারপর আমি ওগুলো দেখলাম যে সে ওগুলা মাটির নিচে রাখতো সবসময়। তারপর আমি দেখার পরে বললাম যে এগুলা, হ্যাঁ এগুলা নিয়ে আজকের থেকে সবসময় এগুলা হাতে নিয়ে চলো। তখন থেকে ওনার কাছে একটা মানে টি সিস্টেম একটা ছুরি ছিল, যেটা প্রায় সময় ওনার লগে থাকতো। ওই দিন কি মনে করে সে রাখে না, যে জিনিসটা তোর লগে রাখবি, তুই যদি আমার সাথে চলো তোর লগে রাখবি এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো ওই জিনিসটা আমার কাছে থাকতো, আমার কাছে সবসময় ভয় লাগতো। তখন আমার ওই জিনিসটা মনে আসে যে আমারও তো এরকম শত্রু আছে, যে আমার বাবারে মারছিল। তো আমি ওনারে সেই কথাটাও বলি না যে এরকম আমারও শত্রু ছিল, বা আমার বললে কিন্তু সেটাও সে ইয়া করতে পারতো।
কার সঙ্গে কথা হচ্ছে আপনার?
আমার সাথে, ওই এন্দাদের সাথে।
এন্দাদের সাথে কথা হচ্ছে, মানে
এন্দাদের, আমি কিন্তু ওই কথাটা বলতেছি না যে, মানে আমি মনে মনে বলতেছি যে আমার তো ওই রকম একটা শত্রু আছে।
কোন রকম শত্রু?
ওই যে আমার বাবাকে মারছে।
এই শত্রুর কথাটা কেন আসছে?
এই শত্রুর কথা মানে আমি নিজের নিজে করতেছি যে হে যত এই জিনিসগুলো ব্যবহার করতেছে তার শত্রুর জন্য।
আচ্ছা,
আমার তো আছে এরকম, যে আমার বাবারে মারছে আমার নিচুকের সামনে, সেটা হচ্ছে তাকে মারছে তার জন্য, সেটা সে শত্রু ভাবতেছে। কিন্তু আমার তো আমার বাবারে মারছে, যেটা তো আমার মাথা থেকে আজ পর্যন্ত যাইতেছে না, যেটার কারণে আমার মা আমার ঘর থেকে বাইর করে দিতে চাচ্ছে। যে আসতে আমি ঘরের বাইরে, যে তোর কারণে তোর বাবা মায়ের খেতে হয়েছে, তো সেটা বলতো। আমি বললাম যে এইসব জিনিস আমি লগেই রাখবো আজ থেকে। তখন আমার বন্ধু বান্ধব কাউকে বিশ্বাস করতো না, তার এমন একটা বিশ্বাসী লোক হয়ে গেছে আমার, সে আমার সব দেখাইলো যে এই এই জিনিস আমার কাছে থাকে, তুই আজকে থেকে আমার সাথেই থাকবি। তো একটা দোকান ছিল বাকি, উনি বলতো তুই যেমন চাই কেনা খাইস আমি টাকা দিই, ঠিক আছে? এটাই বলতো।
এটা কে বলতো আপনাকে?
এন্দাদ।
এন্দাদ বলতো। ওকে, তখন পুরোপুরি কি আপনি এন্দাদের সঙ্গেই থাকেন, এন্দাদের সঙ্গেই ঘুমাচ্ছেন, সবকিছু ওনার সঙ্গেই?
হ্যাঁ, সবকিছু ওনার ক্লাবে ঘুমাইতাম।
ওনার ক্লাবে ঘুমাতেন? ওকে। বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব। আর যারা যাহা বলিব সত্য বলিব তে কনফেস করতে চান, কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পরে অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য এবিসি রেডিও এফ এম 89.2 তে। হ্যাঁ রুবেল, তারপর?
তারপরে সে আমার ওই দোকানে সবকিছু করতো, তার সাথে আমি থাকতাম দিনের 24 ঘন্টায় তার সাথে। মানে নেশা করতে গেল আমি ওখানেই থাকতাম, বন্ধু বান্ধব সাথে যেখানে যাইতো, মানে যেখানে যেত সে আমাকে নিয়ে যেত। বাট এমন আছে তার মোটর সাইকেল নিয়ে যেখানে যাইতো সেতো দূরে কোথাও, সে আমাকে নিয়ে যেত। পরে আমি দেখলাম যে এক পর্যায়ে ওইখানে আরেকজন নেতা আছে, নাম তার শহীদ। তো এক পর্যায়ে দেখলাম যে ওনার ভাই ওনারে বললো যে তুই বিয়ে শাদী করছিস, বড় ভাই আগে ছোট ভাই বিয়ে করে ফেলছে, তার একটা ছেলে মেয়ে হয়ে গেছে।
এটা কি শহীদরে বলছে নাকি এন্দাদরে কি বলছে? এটা
এন্দাদের বড় ভাই,
বড় ভাই বলছে
যে তুই এসব ছেড়ে দে, দোকান করা লাগবে না, তুই বিদেশে চলে যা, তুই সব সবকিছু ছেড়ে দে। ওর ভাইয়ের বড় ভাইয়ের চালের দোকান আছে, বড় ভাইয়ের চালের দোকান আছে, বলে তুই এসব ছেড়ে দে, তোর মেয়ে আছে, বড় হয়েছে মেয়ে, তুই তো আমার আগে বিয়ে করে ফেলছিস, কি করবি, তুই বিদেশে চলে যা। ও কি করলো, আচ্ছা ঠিক আছে, বড় ভাইয়ের কথা মানতে হয়, বড় ভাই কিন্তু ওখানে সেই বড় ওনারা সবাই সম্মান করে। তারপর
ইমদাদের বড় ভাই,
হ্যাঁ ইমদাদের বড় ভাই বলতেছে। তারপর সে চলে গেল, চলে যাওয়ার পরে সে কয়েকদিন পরে বিদেশ চলে যায়, আমার বলে গেল তো আমার সাথে আর সেটা দেখা হয় না, আমার বাপ মা আমারে। আবার আমি ঘরে যাই, ঘরে যাওয়ার পরে তার সাথে আমার বাপ মার সাথে মিলে যায়। আবার আমি কাজকাম করবো, এসে করবো, আচ্ছা ঠিক আছে, যে তুই একটা লোকের সাথে চললি, লোকটা অনেক ভালো ছিল, কি সে তার লাগে? আমি সে তো বিদেশ চলে গেছে অনেকদিন আগে।
ইমদাদ কি বিদেশ চলে যায়?
হ্যাঁ ইমদাদ বিদেশ চলে।
তখন তো আপনি একা হয়ে গেলেন।
হ্যাঁ তখন আমি একা হয়ে গেলাম, আমার বন্ধু বান্ধব সবাই, তখন তার বন্ধু বান্ধব সহ একা হয়ে গেল। গা আমি তাদের সাথে আর চলি না, কিন্তু ওই ইমদাদের একটা বন্ধু, তার নাম হচ্ছে যে আপনার হামিদ, আর একটা নাম ছিল তার নবী, নুন্নবী। তার দুটির নাম হামিদ আর নুন্নবী। তো নুন্নবী একটা মুদি দোকান করতো। তো আমার আব্বা কি করে, একজন লোক কে মানে লোকটা অনেক খুবই অসহায় ছিল, আমার বাবাকে একটা তাকে রিস্কে নিয়ে দিল, মানে একটা রিস্কের গ্যারেজ থেকে তারা জাবিনদার হয়ে একটা রিস্কে তুমি এটা চালাও, চালাও তোমার সংসার চালাও, তুমি উন্নত হও, মানে দাঁড়াও তুমি শক্তি বেরাও, একটা ভাড়া রুমও নিয়ে দিল। বুঝছেন তো, আমার বাবা তাকে নিয়ে দেওয়ার পরে সে দশ দিন পরে সে রিস্কাটা বিক্রি টিক্রি করে চলে গেল,
পালায়।
তো রিস্কাটা দাম যদিও না হয় 10,000, সেখানে বলছে 20,000। তো ওই নুন্নবীরে সে বিচারটা দিল রিস্কার কোম্পানি, বুঝছেন যে এরকম এরকম,
বুঝতে পেরেছি।
ঠিক আছে, তো ওই নুন্নবী আমার বাবারে ডাকায়। তো নুন্নবী কিন্তু জানে যে আমি কিন্তু ইমদাদের সাথে চলছি বা কিছু।
নুন্নবী ইমদাদের ফ্রেন্ড ছিল?
হ্যাঁ ইমদাদের ফ্রেন্ড ছিল। তো আমি আমার বাবা যে সেটা নুন্নবী জানতো না, যেটা আমার বাবা ছিল
সেটা সে জানতো না,
সেটা সে জানতো না। তো আমার বাবারে ডাকায়, ডাকায় নিয়ে বললো যে এরকম এরকম রিস্কের জরিমানা আপনি দিতে হবে, যত আপনি জাবিনদার হয়ে নিছেন। তো আমার বাবারে বললো যে কত দিতে হবে। এখন আমার বাবা তো অসহায় মানুষ, দিনে না দিন খায়। আমার বাবারে বললো যে আপনি এখানে 20,000 টাকা দেবেন রিস্কের জরিমানা। রিস্কা কিন্তু পুরাতন, যেটা 5,000 টাকার মানে সেখানে সে 20,000 চাইয়া বসে আছে, বুঝছেন। তো ইন্দার যাওয়ার পরে কিন্তু ওনাদের মানে একটু পাওয়ার বেড়ে গেছে। তো ওনার বললো যে এরকম এরকম, তারপর আমার একজনের খবর দিল যে আমার বন্ধু যে এরকম এরকম নুন্নবী ভাই এরকম তোরাপুরে ডাকছে, কি লেগে এখানে বিচার হইতেছে তুই আয়। তারপর আমি গেলাম ধরে যে এরকম এরকম, আর বললো যে নুন্নবী বললো যে কিরে রুবেল এটা কি তোর বাবা? আমি বললাম হ্যাঁ এটা আমার বাবু, আমার আব্বু। তোর আব্বু তো এরকম এরকম কাজ করে বলছে। আমি তো কি বলেন, তারপরে জিগেলাম যে আব্বু এরকম এরকম করছো নাকি? কথা হ্যাঁ করছি, এখন কি করবো কপাল, রিস্কের দাম নাই 5,000, আমার কাছে চাই 20,000। হ্যাঁ তো কেন নুন্নবী ভাই আপনি কেন চাইতেছেন এটা? তুই এর মধ্যে আসিস না, তুই এর মধ্যে কোনো ভেজাল করিস না, ঠিক আছে তুই জায়গা, এটা এরা এরা বুঝবো। আমি বললাম তো কারে নিয়ে দিছে, কে 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 কোন জায়গায় থাকতো? তো বললো যে সে তো নাই, সে তো চলে গেছে বিক্রি টিক্রি করে, এখন তার রিস্কাও পাইতেছে না, তার ভাড়াও অনেক দিনের জমা ছিল, এখন এগুলো মিলে 20,000 টাকা দাম দিতে হবে। আমার বলো আমার কাছে তো কোনো সামর্থ্য নাই, আমি দিতে পারবো না। তো সে বলে যে দিতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার, দিতে না পারলে আপনি কিস্তিতে তুলে দেন, কিস্তির থেকে তুলে দিতে বলতেছে। চিন্তা করে তারা ওই মুহূর্তে দাবি করতেছে,
এটা নুন্নবী দাবি করছে।
হ্যাঁ নুন্নবী দাবি করতেছে, কিন্তু যারা পাবে তারা কিন্তু এটা দাবি করতেছে না, তারা বলছে না আমাদের আরো কম হলে চলবে, সেটা আপনার মাথা কামাই দরকার না, আপনার তো আপনি পাইলে হয়েছে।
নুন্নবী বলতে,
হ্যাঁ নুন্নবী বলতেছে
মাঝখানে ও টাকা খাবে,
হ্যাঁ মাঝখানে ও টাকা খাবে, এরকম একটা চিন্তা ছিল। তারপর আমার বাপরা অনেক জুলুম করে, দেখেন যে এক পর্যায়ে আমার বাপ বলতেছে আমি পারবো না, তোমরা পারলে আমার কিছু করো। বাপ হঠাৎ এই কথা বলে যে আমার পারলে কিছু বললো,
বুঝছেন।
তখন আমি বললাম যে দেখেন আমার আব্বু কোথা থেকে দেবো, আমার আব্বু দিন এনে দিন খায়, হ্যাঁ এরকম এরকম, আমি তো আমার মা চাকরি করে, আমরা ঘর ভাড়া দিই, আমার মা টাকা দিয়ে ঘর ভাড়া দিই, আমার বাবার টাকা দিয়ে সংসার চলে এরকমই। তো আমি বললাম যে আমার আব্বা দিতে পারবেন, আপনি কি আরো কমায় দেন, আমার আব্বা নাহলে 5,000 টাকা এরকম দিতে পারবেন। তো বললো না 20,000 টাকা, 20,000 টাকা দিতে হবে। তো এরকম ইয়া করতে 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 এক পর্যায়ে দেখা যায় আমার আব্বুর সাথে সে মারপিট লেগে যায়, বুঝছেন, আমার আব্বুর প্রচন্ড মারে লাঠি দিয়ে।
আবার
আবার তো ওই নুন্নবী মানে আমি তার পাশে ধরলাম যে আপনি এই কাজটা করে আমার বাবার ক্ষমা করে দেন, হ্যাঁ ঠিক আছে আপনার যা কিছু লাগে আমি দিব আপনার, আমি জিততে পারে আমি আপনার দিব, আমার সময় দিত। অনেক লোকজন তারপর ওই আর্মি আসলো, আমি যে দোকানদার বললাম যে আঙ্কেল এরকম এরকম সমস্যা, এখন কি করবো, কারণ আমার আব্বার এই মারছে দেখছেন কি করছে, পাইপ দিয়ে পিটেছে আমার বাবার, বুঝছেন, পাইপ দিয়ে পিটানোর পরে আমার বাবা মানে ক্ষমা চাইল, লাস্ট পর্যন্ত পা ধরে মাপ চাইল, তারপরে সে মারছে আমার বাবারে, বুঝছেন যে আমি পারবো না 20,000 টাকা করতে দেবো আমি, কারণ আমাদের বাড়ি তো মানে ওখানে ছিল না। আর আমার একটা জিনিস কি, আমার বাবা বাংলাদেশি না, আমার বাবা ছিল ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান লোক, সে ছোট কাল থেকে হারা যায়, তাকে এক দালালের মাধ্যমে চট্টগ্রামে নিয়ে আসে, সেই যে দালালে নিয়ে আসছে সেই দালাল এখন পাগল রাস্তা হাঁটে। আমার বাবা বাংলাদেশে আসার পর আমার বাবা আর যাইতে পারে না সাত দেশে। তারপরে সে বলতেছে যে যে না এটা মানবো না, এখন আপনার উপরে আর্মির উপরে নির্ভর দিতেছে যে এরকম 20,000 টাকা দিতে হবে। আমি বললাম না সে দিবে না, আর্মি আমাদের পক্ষ হয়ে গেছে যে সে দিবে না, তার রিস্কে দিছে ঠিক আছে মানা যায়, যে একজন লোককে একজন লোক সাহায্য করছে, এখন যে সে যে এটা করবে সেটা তো আর জানিয়ে দেয়নি, সে বৃদ্ধ লোক, তোমার মারাটা অন্য হয়েছে, তোমার বাপের বয়সী, ঠিক আছে তো তার বাপ পাইলো, সে নুন্নবীর বাপ পাইলো, বুঝছেন, তারা ওখানে স্থানীয়, বুঝছেন। তো আসলো পরে যে আমার মারে কিন্তু ওই নুন্নবী চিনে, বুঝছেন, এক পর্যায়ে নাকি আমার মা নাকি ওই বাসায় কাজ করছিল, তাদের বাসায় সে চিনতে পারছে যেটা কি আপনার স্বামী। তো আমার মা আসলে বলতে পারলো যে হ্যাঁ এটা তো আমার স্বামী, যে আপনার অন্যায় করছেন। তখন ওই নুন্নবীর মারা যায় বললো যে আপনার ছেলে তো এরকম এরকম করছে, আমার স্বামী রিপিটে, বুঝছেন। তখন আইলো সবাই এলো, বললো যে এটি কেন করছিস তুই লেগে? হ্যাঁ, তার ঘরের পাশেই দোকান, এই পাশে ঘর এই পাশে দোকান। তো তার নবীর মা আসা এসে বললো যে এরকম এরকম কেন করছিস তুই? হ্যাঁ, মানে তার অনেক বকাজোকা করে, বুঝছেন? তার বকাজোকা করে, ওই জিনিসটা আমার মাথায় রয়ে যায় যে তুই যে এটা করলি আমার মাথায় রয়ে যায়, বুঝছেন? তখন আমার প্রায় 18 বছর, বুঝছেন, বয়স। তখন আমি যে কি করবো, এখন এক নেতার নাম শুনলাম যে শহীদ, যিনি শহীদের কথা আমি বললাম যে ওই শহীদ দুর্দশ্য, সে একজন খুনি, তাকে এমন কোন লোক নাই যে ওই এলাকার ভিতরে তাকে ভয় পায় না, এমনকি এক এলাকার থেকে অন্য এলাকায় গেলেও তাকে আগুনের মতো ভয় পায়।
ওকে,
তো আমি চিন্তা করলাম যে আমার যে হোটেলে আমি বললাম যে চাকরি করছি, ওই হোটেলের মালিকের ছেলে তার সাথে আবার আড্ডা, ওই ছেলের সাথে আমার সাথে সম্পর্ক ছিল একটু একটু, তখন ওই ছেলের সাথে আমি আড্ডা দেওয়া শুরু করি। তো ওই ছেলে আবার ওই রাত্রে শহীদের সাথে ঘুরতো, শহীদ নিজের এলাকায় আসতো, রাত্রে থাকতো আর নিজের এলাকাটাই ঘোরাফেরা করতো। তো শহীদ এত খারাপ ছিল বলতে, যার মেয়ে পছন্দ হইতো তারই তুলে নিয়ে যেত, নির্যাতন করতো। তারপর আমি ওই শহীদের কাছে মানে এক পর্যায়ে চলতে চলতে ওদের ছেলে বলে সে সাথে চলতে চলতে সে সাথে আমার সাথে পরিচয় হয়ে থাকে। পরিচয় হওয়ার পরে ওই শহীদের বললাম যে এরকম এরকম, তো বললো আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো আমার একটা কাজ করে দাও। আমি বললাম যে কি কাজ করতে হবে? হ্যাঁ, যে তুমি এইখানে কি হয় না হয় তোমার সাথে আরো তিনজন দেওয়া হচ্ছে, শুক্কুর, ইব্রাহিম, খলিল, এই তিনজন আমার পাশে দেওয়া হয় যে তোমরা এগুলো এলাকায় কি কি হয়, কারা মানে রাত্রে অনেকজন আছে কাজ করে সে দেখে ঘরের ভিতরে জুয়া খেলে, মদ খায়, কারা কারা কি কি করে এগুলো খবর রাখে।
এটা আপনাকে কে দায়িত্ব দিল?
শহীদে। তখন আমার শহীদরা আমি ততটা চিনতাম না। তো শহীদ তার কয়েকদিন পরে একটা মেয়েরে ও কোথেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে একটা রুমের ভিতর ঢুকে সেটা বস্তির ভিতর হয় কাহিনীটি। ও কি করলো, মেয়েটার তো নির্যাতন করছে করছে, লাস্ট পর্যায়ে যখন মেয়েটা চলে যাবে মানে ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়েটাকে নির্যাতন করা হয়েছে, ও কি করছে একটা বাঁশ নিয়ে মেয়েটার মানে কি বলবো বলার বাইরে, মেয়েটার যেখান দিয়ে ইয়া করে তারা ওই জায়গার ভিতরে বাঁশটা দিয়ে ভুতা দিয়ে ডাইরেক্ট ফাটায়, মানে রক্তে। আর যে মেয়েটা চিৎকার দিতেছে গোটা মানুষ এলাকার মানুষ সব ভিড় হয়ে গেছে।
আপনি ওখানে ছিলেন?
আমি ছিলাম, আমার লগের অনেকজন ছিল, সবাই, কেউ কিছু বলার সাহস ছিল না যে ও এমন বস্তির ভিতরে, বুঝছেন? বললো যে রুম আমাদের খালি দরকার, রুম খালি হয়ে গেছে, রুমেটা দরকার বলছি রুম খালি হয়ে গেছে আরেকজনের রুমের ভিতরে।
আমরা এই বিষয়গুলো খুব নেকেডলি এখানে উপস্থাপন করছি দুর্ধর্ষতা ভয়াবহতা বোঝানোর জন্য, এবং আজকে বারবারই বলছি যে যিনি এখানে কনফেস করছেন তার জীবনে জড়িয়ে থাকা এবং সে নিজে যে ধরনের অপরাধের মধ্যে গেছে সেটা রীতিমতো ভয়াবহ এবং দুর্ধর্ষ। প্রিয় শ্রোতা, আমরা বারবারই আপনাদেরকে একটি কথা বলি যে একজনের ভুল, একজন যখন মানুষ যখন পশুর সমান হয়ে যায় বা পশুর চেয়েও খারাপ হয়ে যায় তখন সে কতটা ভয়াবহ হতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। শিখুন, শিখুন বলবো না, আমি বরং বলবো যে এই রকম ভয়াবহ দুর্ধর্ষ অপরাধীকে যখন আপনি শুনছেন সেই মুহূর্তে আপনার অবশ্যই মনে রাখতে হবে যারা এরকম সিচুয়েশনে পড়ে বা যারা এরকম নরপশু হয় তাদের মতো আপনি আদৌ হবেন কিনা বা আপনার পরিবারের কোন সদস্যকে আপনি হতে দিবেন কিনা। যদি না দেন তাহলেই আমরা বলবো আমাদের এই যাহা বলিব সত্য বলিব সাকসেস। বলুন তারপর।
তারপর সে কি করে, ওই মেয়েটা
আহাজারি,
আহাজারি মেয়েটা মানে জায়গায় অজ্ঞান হয়ে যায়, সবাই মনে করছে যে মারা গেছে না, অনেক মানুষজন এসেছে, যখন ও ঘর থেকে বাইরে দিয়েছে সবাই ওদিকে চায় রয়েছে, রক্তে ওর গা শরীর বসে গেছে, সবাই মনে করছে ওকে খুন করছে, যে আসলে খুন করে না, পরবর্তীতে আমি যাই দেখতেছি, আমরা ঢুকে দেখতেছি এই অবস্থা করে ফেলছে, বুঝছেন? পরে মেয়েটারে মেডিকেল নেওয়া হলো, মেডিকেল নিয়ে ভর্তি করা দেওয়া হলো, কিন্তু কোন পুলিশ তাকে কিছু করতে পারে না, পুলিশ তাকে করতে, পুলিশ ধরে নিছে অনেকবারই, কিছুই রাখতে পারে না, থানায় বেশিক্ষণ রাখতে পারে না, সে সুটে চলে আসে। তো সে এক পর্যায়ে ওই কাজটা করার পর আমি তো বললাম যে এত খারাপ, তারে এত কেউ কিছু বলে না, তখন তার পাওয়ার নিলাম আমি যে বস আপনি কি করবেন বলেন, অমুক জায়গায় এরকম এরকম হয়, এক জায়গায় জুয়া খেলা চলে, যেখানে জুয়ার বোর্ড বসে, প্রতিদিন ১০০,০০০,০০০ খেলা হয় এখানে। তো সে বললো আচ্ছা ঠিক আছে কোন জায়গায়, আমি বললাম যে এরকম এরকম টাইমে এরকম এরকম জায়গায় খেলা হয়। তো সে বললো আচ্ছা ঠিক আছে, তো আমি আর আরো তিনজন লোক, যে তিনজন আমার সাথে থাকে ওদেরকে নিয়ে যাই। তো আমরা গেট অনেকক্ষণই বাড়াই যে গেট কেউ খুলে না, গেট না খোলার পরে একজন আমরা উপর দিয়ে উঠে যাই, উইটা ভিতরে যায় তালা ভাঙিয়া ঢুকি, ঢুকার পরে আমরা ওই রুমের আবার কোন পিছন দিয়ে বাইর হওয়া যাবে না, চারিদিকে দেওয়াল।
আপনারা কোথায় যাচ্ছেন?
আমরা যাচ্ছি হলো যে আরেকটা জায়গায়।
কেন, ওখানে কেন যাচ্ছে?
ওখানে যাচ্ছে, ওখানে জুয়া খেলা চলো প্রত্যেক সময়, সে কি করলো পিস্তল নিয়ে গেল।
আপনার টার্গেটটা কি ছিল?
মানে আমার টার্গেটটা যে ওখানে জুয়া খেলা হয় যে ওখানে খারাপ খারাপ কাজ চলে, যে আমরা ওখানে যাবো, এখানে গেলে ওই সব বন্ধ করে দিব আর টাকা পয়সা যা পাবো সব নিয়ে চলে আসবো, যেরকম মন্তব্য ছিল।
আপনি লিড দিচ্ছেন নাকি অন্য কেউ লিড দিচ্ছে?
আমিও দিচ্ছি যে আরো আমার সাথে যারা দেখছে, ঠিক আছে, আমরা যত এগুলোর খোঁজ আমরা বলছি সেগুলো,
মানে আপনারা যে যাচ্ছেন এখানে লিডারকে,
আমাদের লিডার বিদ্যা আমারই সাহস দিচ্ছে,
মানে আপনি লিডার, প্রথম কাজ আপনার,
প্রথম কাজ যে তুই এগুলো করবি, ওই শহীদ আমারে বললো যে আমার এলাকার ভিতরে কি হয় না হয় এগুলো বলবি তুই আমার, ঠিক আছে, যে কোন জায়গায় জুয়া খেলা চলে, কোন জায়গায় কি চলে। আমি বললাম যে এরকম এরকম কাজ চলে, আপনি যাবেন কি? আচ্ছা ঠিক আছে, রাত্রে কতক্ষণে যেতে হবে? এই তো ১১টা দিকে খেলা শুরু হয়, ১০টা থেকে ১১টা দিকে খেলা শুরু হয়। আচ্ছা ঠিক আছে আমি যাবো। তো সেই একদিন কি করলো যে ওখানে তো মানুষজন অনেকই থাকে এবং ওখানে কি আমরা জিনিস টিনিস নিয়ে যাবো, বলে জানো যে জিনিস নিতে হবে না, ঠিক আছে আমি একটা জিনিস নিব শুধু। তার ওইখানে ভিতরে স্যার এমন একটা ছুরি ছিল মানে বলার বাহিরে, যেটা একদম সুন্দর দেখতে স্টিলের মতো রাজাদের হাতে থাকে যে ওরকম একটা ছুরি,
বুঝছেন
তো, ওরকম একটা ছুরি সে নিয়ে যায় কাঠে বেড়া, সেটা নেয় এমন ভাবে যে কিসের ভিতরে নেয়, তার ওই প্যাকেটটা খুলে যে ওই যে ব্যাডমিন্টনের খেলার যে প্যাকেট গুলো আছে ওই প্যাকেটে করে সে নিয়ে যায়। তো তার সাথে আমরা যাই তিনজনই, যাওয়ার পরে ওইখানে গেট খুলে আমরা ভিতরে ঢুকে যাই, ঢোকার পরে ওখানে দরজা বাইরে আমরা কেউ খুলে না দরজা, সব চারজন মতো লাইট নিবে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে যে কি আসছে মনে করছে পুলিশ আসছে এরকম এরকম।
হ্যাঁ
তখন কেউ খুলে না, পরে এক মহিলা আসলো উঠছে ঘুম থেকে, উঠার পরে যে বললো কি সে, আমরা বললাম যে আমরা এরকম এরকম আসছি এখানে খেলা হয় প্রতিদিন, এর আগে উঠতেছে না এখানে দরজা খুলতেছে না, পরে আমাদেরকে বললো দরজা ভাঙ, আমরা ডাইরেক্ট দরজা ভাঙলাম লাথি দিয়া, লাথি দিয়া যখন ছিল মনে করেন টিনের দরজা, আমরা লাথি মেরে ভাঙে ঢুকি, লাইটটা জ্বালায় দেখে যে ওখানে সব মানে যে যেভাবে পারছে শুয়ে গেছে, সবাই খেলার তালে ছিল কিন্তু যে যেভাবে পারছে আমাদেরকে দেখে শুয়ে ভান ধরতেছে, আমরা যাই এবার মাইর শুরু করে তিনজন, যত ওই নেতারা তো শুরু দেখতেছে কেউ মানে সবাই ভয় ইয়া হয়ে গেছে মানে মাইর শুরু করে দিলাম, কিন্তু ওরা একজন স্থানীয় না সবাই বাইরে নেব,
বুঝছেন
ওরা তো ভয় পাওয়ারই কথা। তারপর ওদেরকে মারধর করা হলো অনেক, যে তোরা এখানে খারাপ কাজ করতেছিস মদ খাইছিস জুয়া খেলতেছিস এগুলো, পরে অনেকে ওদের কাছে যা পাইছে প্রায় একদিকে ওদের থেকে 30,000 মতো এরকম টাকা পাইছে, বুঝছেন আর গুলো পাই না, হয়তো আমি তো বলছি ৪,০০,০০০ টাকা খেলছে, 30,000-40,000 টাকা মতো পাইছে নেতায়, তো ওনাদের দিলাম, ওনারা দেওয়ার পরে
কারে দিলেন শহীদ রে,
হ্যাঁ শহীদ
বস
এগুলো ঠিক আছে চল, ওদেরকে নিষেধ করে দিল যে এখানে খেলতে হলে আমার ট্যাক্স দিতে, বুঝছেন ওনাদেরকে এভাবে বলে যে খেলতে হলে আমার ট্যাক্স দিতে, যে মহিলাটা বাইরে আসছে ওই মহিলারে শহীদ বলতেছে যে তুমি কি এদেরকে কি মানে ওরকম একটা খারাপ ভাবে কথা বলে যে তুমি কি এদেরকে,
বুঝতে পেরেছি বুঝতে পেরেছি,
এরকম একটা বলে যে মানে ওই মহিলাটা একটু বৃদ্ধ বয়সী ওনারা এই কথা বলে বলছে, বুঝছেন তখন আমার মাথা মাথা একটু খারাপ হয়ে যেত যে এই শহীদ এগুলো কেন করে, যে মার বয়সী মানে না বাপের বয়সী মানে না এগুলো কেন করে, মানে এই অনেক খারাপ। তো আমি তারা দিলাম টাকাগুলো, সে চলে আসলো এখান থেকে, আসার পরে আমাদেরকে 1,000 টাকা করে দিয়ে দিল, যেগুলো দিত আপাতত কালকে আবার তোদেরকে দিল, বুঝছেন এবং তার বাসায় কেউ যেতে পারতো না আমি ছাড়া,
বাসায় কেউ ঢুকতো না
না, তার যে শহীদ তার যে একজন ঘনিষ্ঠ লোক আছে যেটা বললাম যে পুলিশও ডরায়, ও পর্যন্ত ঢুকতে পারতো না, যে শহীদের ভিতরে আমি এমন ভাবে ঢুকে গেছি মানে এমন এমন কাজ করছি ওর সাথে আমি ওর মনে ঢুকে গেছি, বুঝছেন তার থেকে উনি আমার ওনার রুমে পর্যন্ত নিয়ে যাই,
বুঝছেন
তো ওনার রুমে শুধু থাকতো ওনার মা ওনার একটা ছোট বোন, ওনার বাপরে উনি মারে নিয়ে এত বড় ইয়া, বাবারেও সে মারে, বাবারে ধানের খেতে দৌড়াইতেছে কিরিস নিয়ে যে কোপায় মারে ফেলে, বুঝছেন
ওকে বুঝতেই পারছেন যে মানসিক ভাবে বিকারগ্রস্ত আসলে, নাথিং টু সে, বলুন যা দেখেছেন যা হয়েছে আপনার জীবনে সেটাই আজকে আমরা শুনছি।
তারপরে সে কি করলো বাসায় গেল, আমি তার বললো তুই আয়, ঠিক আছে আমি গেলাম তার বাসায়, যে দেখি মানে পিস্তলের তার অভাব নেই, অনেক আইটেমের পিস্তল তার কাছে আছে যেগুলো সে পার্সোনাল ভাবে রাখে, কাউরে দেয় না কাউরে কিছু করে না, সে নিজে নিজে ইউজ করে, ইউজ আমার মনে হয় ইউজই হয় না কোনো সময় সে ফালাই রাখতো, বুঝছেন যেমন কাটা রাইফেল রিভলভার বুঝছেন 47 এয়ার গান এগুলো ওনার কাছে আছে, আমি তো মনে করি হয়তো এগুলো কি খেলনার মতো এরকমই কিছু, আমি তখন বিশ্বাসই করতাম না যে দেখতাম ওনার কিভাবে ছিল যে কিছু বক্স খাট আছে, বক্স খাট সিস্টেম হচ্ছেন বক্স খাটের ভিতরে কিছু ডয়ার সিস্টেম আছে, ওই ডয়ারের ভিতরে উনি ওগুলো রাখতো। তো রাখার পরে আমি চিন্তা করলাম যে উনি এত বড় খারাপ লোক আসলে ওনার নিশ্চয় কোনো পাওয়ার আছে নাহলে এত জিনিস ওনার কাছে থাকে না। তো শহীদ বেড়ে বললাম যে শহীদ বস এরকম এরকম যে আমার তো বাসায় জায়গা দেন আমি থাকি না কি করবো, বলেন তুই কোনো টেনশন করিস না তুই আমার বাসায় থাকবি, তো আমার বাসায় থাকবি তোর জন্য স্পেশাল রুম করে দেওয়া, এমন জায়গায় রুম করে দিছে গরু ঘরের পাশে, তার গরুর ফার্ম আছে তার গরু ঘরের পাশে, আমি বললাম যে না এখান তো থাকা সম্ভব না, রাত হলে মশা কামড়ে মশারি কিনে দিল, তার গরুরও দেখাশোনা করতাম মাঝে মধ্যে সে থাকতো না,
বুঝছেন
তো এক পর্যায়ে সে এমন একটা কাজ করে সে ওই জায়গার একটা স্থানীয় মায়ের উপরে সে নজর দেয়, সে ওই মেয়েটারে রেপ করে, রেপ করার পরে মেয়েটা কি করলো থানা যেয়ে কমপ্লেন করলো, তাহলে পুলিশে তো ধরার জন্য ইয়ে হয়ে গেছে, তারা এমন ভাবে ধরছে ওইটা মনে নতুন থানায় পোস্টিং হয়েছে এরকম কিছু, ওই থানার ওসি জানে না কিছু ওর সম্পর্কে, তার জন্য ওই এমন ভাবে ধরছে যে সুইপারের ভাজে পুলিশ আসছে মানে ড্রেন যে ছাপ করে
সুইপারের বেশি আসছে,
ড্রেন যে ছাপ করে ড্রেনের যে ময়লা আবর্জনা ছাপ করে ওই বেশি আসছে, বুঝছেন তো তারা ওই যে পুকুরের পাশেই এরকম ময়লা সাফ করতে এসেছে ওই মন্দিরের সামনে খাড়া খাড়া, বুঝছেন তখন আমরা ছিলাম না লগে, সে একাই তার হুন্ডা ছিল লগে পাশে খাড়া করা, তো ওইখানে একজন দোকানদার আছে নাম ডিপজল, ওর দেখতে ডিপজলের মতো চেহারা টেহারা শরীর টরীর এরকম, আমরা সবাই ডিপজল বলি, তো উনি এখানে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে, ওই সুইপার কি করলো ড্রেন সাফ করতে সাফ করতে, তাদের প্রত্যেকটা গার্ডের লোক আছে পুলিশ, সবই সিভিল ড্রেসে, ওই জানতো না সেও জানতো না, তো ওই একটা পুলিশ অফিসার ড্রেন সাফ করতে সাফ করতে ওই ড্রেনটা সামনে দিয়ে, ও যে ড্রেনের পাশে দাঁড়ায় আছে, সাফ করতে ধাম করে চলে আসছে ওর কাছাকাছি, বুঝছেন, কিন্তু ওর যে এমন জায়গায় পিস্তল, এই জায়গায় ওই পুলিশ অফিসারের এই জায়গায় পিস্তল ছিল, যেটা আমি বলতে পারতেছি যে যারা দেখছে তারা আমার বলছে যে এইখান থেকে পিস্তল বের করে লগে লগে ওর মাথা ধরে দিচ্ছে, ধরে হাত মেরে দিয়ে পিছনে দিয়ে হাঁটু ঠেকাইয়া ক্ষতি করলো, সে মেয়ে করলো, যে ওই মেয়ের সে টার্গেট রাখছে দেড় মাস পরে আসি সে মেরে ফেলবে, মানে ফিনিশ, এরকম একটা ইয়া নেই যে মেয়েটারে আমাদেরকে বলছে যে এই মেয়েটারে তোরা টার্গেটে রাখবি, জমুক বাসায় থাকে, বাসাও চিনে দিছে এরকম এরকম, কিন্তু আমরা প্রতিদিন থানা যেতাম, যারা তারা নাস্তা দিয়ে আসতাম, দেখা করতাম, কথা বলতাম প্রতিদিনই, তো সে একদিন বললো যদি এই মেয়েদের কোনোভাবে কোন দিকে যাইতে না পারে তোরা খেয়াল রাখবি, খালি কোথা থেকে কোথায় যায় তার পিছে খালি দুজন লোক দেওয়াই আছে, দূরে থাকবি, শুধু কোন জায়গায় যায় যে মেয়েটা কোন জায়গায় যায় খালি এতটুকু খেয়াল রাখবি, যে এলাকার ভিতরে এরকম কোন সাহস নাই যে এই মেয়ে আমার নামে থানায় কমপ্লেন করে দিছে, যার কারণে আমি দেড় মাস জেলের ভিতরে, সে বাইরে যায় একদিন, বাইরে হওয়ার পরে ওই মেয়েরে কি করে সে একদিন পাইলো তার বাসার সামনে, সে রিস্কে করে আসতেছে মেয়েটা, দেখলো, দেখার পরে একদিন বললো যে এরকম মেয়েটা তো যাইতেছে, ওরা আবার গ্রুপ অনেক বড়
শহীদ,
ফোন করে দিছে যে এই মেয়ে তো যাইতেছে, যাইতেছে বলছে কোন দিক দিয়ে, কাজী রেল লাইনের পাশে দিয়ে বরানির পরে ওর বাসার দিকে যাইতেছে, ও ফট করে দেরি করে নাই, বুঝছেন, হুন্ডা নিয়ে ওর বাসার সামনে চলে গেল, বাসার সামনে ওর গেটের সামনে যে হাজির, হাজিরার মেয়ে নামতে দিল, কোনো কথা নাই ডাইরেক্ট পোস্ট দিয়ে দিল গলার, কোনো কথা নাই, আর মেয়ে তো শহীদরে দেখেই অবাক, অবাক হওয়ার আগেই ধর ডাইরেক্ট পোস্ট দিয়ে দিল গলায়, ডাইরেক্ট মেয়ের সাথে সাথে ওখানেই মারা যায়।
তো মারা যাওয়ার পরে কি হয়, আপনার এলাকায় থেকে যান বহলটুবিতে?
হ্যাঁ, তারপর আমরা ওখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পরে শহীদ বললো যে তাড়াতাড়ি চল এখান থেকেই চলে যাই, তারপর আমি ওনার হুন্ডাতে উড়ে গেলাম, হুন্ডাতে উড়ে লগে লগে ওনার এলাকায় চলে আসলাম, তখন ওইখানে তো অনেক দূর, তারপর ওইখানে কি হয় আমরা জানি না, ঘটনাটা ওই মেয়ের বাসার সামনে কি হয় না ওইটা আর জানি না, মেয়ে থাকে আরেক এলাকায়, আমরা থাকি আরেক এলাকায়, এরকমই মানে এলাকার ডিফারেন্স, তো আমরা চলে যাওয়ার পরে শহীদ বললো যে এরকম এরকম কয়েকটা দিন তুই মানে সেফে থাকিস, যেহেতু তুই আমার সাথে ছিলি তুই একটু সেফে থাকিস, আমি তো আসছি, ঠিক আছে, আর ফোন দিবি দরকার পড়লে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওনার উত্তরসোনায় গেলাম, যখন আমি মানে মনে মনে ভাবতেছি তখন আমার খুবই পাওয়ার মনে হইতেছে আমার কাছে, তখন আমার একজন লোক কিছু লোক ছিল যে টুটটেং ধরতে আসতো, টুটটেং
কি জিনিস,
টুটটেং একটা মানে পশুর নাম যেটা রাত্রে হলে টুটটেং টুটটেং করে ডাকে, ওটা ধরতে আসতো, তো ওই লোকটা একদিন ওখানে ওই পুকুর যেটার বললাম যে ওই পুকুর পারে একটা টুটটেং ডাকতেছিল, তো ওই টুটটেংটা তারা ছিল বান্দরের গুণক, বান্দরের গুণক ছিল, তো ওই লোকটা নেশা হয়তো করতো, পরে জানছি যে ছেলে নেশা করে, ও বুঝছেন, তো ওই টুটটেং এর দাম ছিল যদি 250 গ্রাম হয় ওইটার দাম 2,50,000 টাকা, বুঝছেন, ওই টুটটেংটা ধরতে পারলে এরকম কিছু খবর আসে, তো ওরা টুটটেং ধরতে আসছে আমাদের এলাকায়, তো আমি কি করছি ওর কাছে গেলাম যে ও ওই টুটটেংটা ধরার জন্য মেডিসিন দিতেছিল ওখানে, মেডিসিন দিতেছিল, পরে আমি বললাম যে কিসে ভাই আপনি এখানে এরকম করতেছেন কেন, হ্যাঁ এরকম এরকম তোর কাজ নাই, মানে বেটা আমার সাথে তেরাটারা কথা বলতেছিল, তা আমি আর দেরি করি না, বেটার তেরাটার বেটার লোক ওইখানে লাগিয়ে গেলাম, না পরে শহীদ ভাইয়ের খবর দিলাম এরকম এরকম, আইসে দেখলাম শহীদ ভাই আর ইয়াটে আর তাহলে ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে গাঞ্জা পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যাওয়ার পরে যে বললো যে তুই নেশা কর তুই এগুলোর ব্যবসা করস, তারপর ওর থেকে বললো যে তুই এরকম এরকম ব্যবসা করস, তুই তো এখন মানে ওর থেকে শহীদ যেভাবে 5,000 টাকার মতো জরিমানা কর, বুঝলেন, জরিমানা করার পরে ওরা কি করলো, করলো এর মারতে মারতে এই এলাকা ছাড়া কর, যাবতে যাবে যে ওই ছুরিটা বাইর করে ওর একটা কোপ দিয়ে দিয়ে আমি দৌড়ার অবস্থায়,
কোন ছুরি,
ওর যে প্যাকেট ছুরিটা আমার কাছেই থাকে,
কার প্যাকেট ছুরি,
ওই যে শহীদের,
শহীদের প্যাকেট ছুরিটা আপনার কাছে থাকে,
ওই যেটা বললাম যে প্যাকেট ছুরির মতো যে রাজাদের হাতে থাকে ওর, ওটা বাইর করে ওর আমি পোস্ট দিয়ে দিলাম কি মনে করি, মানে তখন থেকে আমার বুকে একটা সাহস জমে গেল, ওর পোস্ট দিতেছে দৌড়াইতেছে দৌড়ার অবস্থায় ওর এখানে পোস্ট দিয়ে দিলাম, পোস্ট দেওয়ার পরে ও দৌড়াইতেছে, ও মারার মারান ও ব্যাগ ট্যাগ ফালাই ধর, ও বান্দর টান্দর ফালাই ধর দিচ্ছে, বুঝছেন, এরকম তো এক যে ওর মারছি পরে আদে ওর বেড়ার খামাকে পোস্ট দিলি কেন, মার্সস মার্স জরিমানা করছে আবার তুই পোস্ট দিলি কেন, ঠিক আছে, তা আমি বললাম যে ভাই কি করবো আপনি দৌড়তে, ওর দৌড়তে দৌড়তে আপনি তো বললেন মারতে মারতে পাঠাই দিতে, আমি নাহলে একটা পোস্ট দিয়ে দিলাম, এটাতে কি হলো, কি করছ তুই পোস্ট দিতেও পারস, আমি বললাম পারি মানে আপনার লোক সব করতে পারবো আমি কোন খালি, তো এরকম করার পরে পরে যে বললো যে আচ্ছা ঠিক আছে তুই আমার একজন লোক আছে এটা খুন করত,
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, আর যারা যাহা বলিব সত্য বলিব তে কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পর অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
প্রিয় শ্রোতা, সময় হচ্ছে রাত ১২টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 তে। হ্যাঁ রুবেল,
যেটা বললো খুন করতে হবে,
তারপর
সে আমাকে বললো যে আমার একজন লোক আছে, ওকে খুন করতে হবে। তারপর আমি বললাম যে আচ্ছা কে এসে? বললো যে সে আমার বাড়িতেই এসে, তাদের বাড়ি হচ্ছে লালপুর, লালপুরের ভিতর দিয়ে যে তার খালতো ভাইকে মারতে হবে।
কেন মারতে হবে?
তাকে মারতে হবে, তার যেটা সমিল আছে সেটা সে নিবে, মানে তার ওই সঙ্গের ভিতরে সে একমাত্র ছেলে, তাকে খুন করলে সে এইটা পাবে।
বুঝছেন
যে ওই এলাকা তো তাকে কিন্তু অনেকজনে ভয় পায়, তার নানার
এলাকায়
শহীদ অনেক ভয় পায়, সেটা আমি জানি না। তো একদিন আমার সে হুন্ডাই করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার খাল তো ভাই তারা দেখে কিভাবে দৌড় দিল, মানে সমিল থেকে বাইরেই দৌড়। বুঝছেন হুন্ডা থেকে নামার আগে সে গায়েব হয়ে গেল। আমি বললাম যে কি সে এই কি আপনার খাল তো ভাই? বললো যে হ্যাঁ, মানে সে শহীদের থেকে আরো পাঠান, মানে দেখতে আরো পাঠান, শহীদ কি শরীর তার চেয়ে অনেক শরীর, সে শহীদরে ভয় পায়। আমি বললাম যে এর কি খুন করতে হবে? হ্যাঁ এর তুই খুন করতে হবে, কেমন খুন করবি তোর ব্যাপার? আমি বললাম এখন না, ঠিক আছে আর একদিন আসি, আমরা হঠাৎ করে আসবো, কেউ না জানে হঠাৎ করে আসবো, যেমনি উৎসাহে আমি খুন করে দিব আপনাকে। বললো আচ্ছা ঠিক আছে। তো তার তিন দিন পরে সে আমার আবার নিয়ে আসলো, আসার পরে দেখতেছি সে পেপার পড়তেছে, সমিলের ভিতরে বসে পেপার পড়তেছে।
দিনের বেলা?
দিনের বেলায়।
মানে আপনারা টার্গেট করেছেন দিনের বেলায় কাজ করবেন?
হ্যাঁ দিনের বেলায় সরাসরি, যাতে ওকে সবাই ভয় পায় যে দিনের বেলায় এই কাজটা করে। তখন আমার সাথে আরেকজন নিয়ে আসি, সেই শিপন নামে ছেলেটা, ওরে নিয়ে আসি যে তুই আমার সাথে থাকবি। এরকম করতে পেপার পড়তেছে, হুন্ডার থেকে নামতে দেরি, আরো পিছনের দরজা দিয়ে বাইরে হইতে দেরি নেই, ডাইরেক্ট আমি তো হুন্ডার থেকে লাভ দিয়ে আগে ওইদিকে সমিলের ভিতরে ঢুকে গেছি, যে সমিল তো সামনে দোকান সিস্টেম থাকে, পিছনে সমিলটার থাকে, সমিলের পিছন দিয়ে দৌড় দিল, দৌড় দিয়ে আমরাও দৌড় দিলাম, ডাইরেক্ট জমিনে নামে গেছি। বুঝছেন এক বাড়ির ভিতরে যাই উঠছে, সে বাড়িটা আমি চিনি না অলরেডি, বাড়ির ভিতরে ঢুকে গেলাম গা, পট করে ঢুকে গেলাম গা, ওখানে মহিলা টহিলা ছিল অনেক, জাম জটে গেছে আমাদের দুজনের হাতে। বুঝছেন ধারালো ধারালো দুইটা অস্ত্র, জোরে আজকে যে খুন করে ফেলবো। আমরা ভেঙে চুড়ে ঢুকে গেলাম ওই ঘরের ভিতরে, ও দরজা লাগানো আগে ঢুকে গেছি, ঢুকে ওখান থেকে বাইর করলাম, বাইর করে আর দেরি নেই, উঠানের মধ্যে আয় নেই, ওরে এলে পাতারে কোবানি শুরু, আমি পিঠ টিঠ মানে কিছুই রাখি নাই, কোবাইয়া ওরে এখানে শেষ করে দিলাম, ডাইরেক্ট একদম ছেদের বেদের করে।
তো এটা করলেন আপনার ওই এলাকার লোকজন আপনাদেরকে কিচ্ছু বললো না?
না কিছুই বলার সব নেই, যেহেতু জানে যে আমরা মানে সমিলটা থেকে মনে করেন যে বেশি না 20-30 হাত দূর হবে বাড়িটা, চেন এরকম। আমরা ওইখানে যে বললাম যে সমিলের মালিক না? ও যে হ্যাঁ এই তো সমিলের মালিক, আপনারা চিনেন, আমরা শহীদ দিল। যখন এই কথাটা বলছি ওনারা আর কিছু বলে, বুঝছেন মানে কি মারা মারতেছে ওরা বলার বাইরে, মানে গুস কষালে গুস তো কিভাবে কাটে তার।
হ্যাঁ বলুন তারপরে।
তারপরে আমরা শহীদদের খবর দিলাম যে শহীদ বেদিক আসেন, তো আমরা এখানে আছি, এই বাড়িটাতে আছি, এখানে পাইছি, ওরা এখানে শেষ করে দিয়েছি, আসেন আর কি করছিস? আমি বললাম যে এরকম ডাইরেক্ট ফিনিশ করে দিয়েছি, একদম শেষ, আরে ডাক্তার কেউ না, পৃথিবীর কেউ না, ওরা বাঁচাই বা আল্লাহ ছাড়া যদি বাইসে যদি কয়েক টাইম নাকি আমি হ্যাঁ চলে আসুন। তবে হ্যাঁ হুন্ডা নিয়ে গেল ওই বাড়িতে, যাওয়ার পরে দেখলো যে ওরা একদম সিরিয়াস, মানে গরু জব দিলে উঠানে কি রক্ত হয় তার চেয়ে রক্ত বেশি হচ্ছেন এরকম অবস্থায়, তার তো মেরে লেগেছে। বলো যে আর কিছুই করার দরকার নেই, আয় দোকানে আয়। দোকানে এলাম, লাশ ওইখানেই পড়ে রইল। বুঝছেন দোকানে এলাম, আমাদের দোনো হাতে রক্ত লাগানো, মানে পুরো শরীরে আমাদের রক্ত লাগানো, বুঝছেন মনে হচ্ছে যে আমরা গরু জব দিয়েছি এরকম কিছু। বুঝছেন মানুষ আমাদের দিকে চাই রয়েছে দুনিয়ার দিকে, তখন তো আমার শরীর আরো ছিল, এখন তো শরীর নেই। তারপরে আমি আসলাম, আসার পরে দোকানে আসলাম, ছায়া দেয়া আবার হুন্ডে উঠে গেলাম, আমরা শার্টটা ডাইরেক্ট খুলে ফেলে দিলাম। তারপর আমরা আসলাম, আসার পরে যে ওনার কাছে চলে গেলাম যে তোর এত বড় সাহস, জিজ্ঞেস করে বলি আমি কি সাহস দিচ্ছেন, আপনি শুধু বলেন, কিন্তু দেখেন এমন কোনো কাজ করেন না যে আমার বাবার বয়সী মানুষটা মারতে, আমি এটা করলে পারবো না। আমি তখন বললো যে আজকে থেকে তুই ওই এলাকার ভিতরে, আমি যে এলাকায় থাকি এখন বর্তমানে, ওই এলাকার ভিতরে তুই বুক ফুলায় হাঁটতে পারবি, তোর জন্য আমি, তুই আমার জন্য হাঁটু পানিতে নামছিস, আমি তোর জন্য গলা পানিতে নামবো। বুঝছেন এই কথা বলে আমি বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তখন আমার একদিন মাথায় বুদ্ধি আসে যে এই যে আমার যে শত্রু আমার বাবারে মারতো, আমি এগুলো সবাই মানে আমি প্রতিশোধ নিতে হবে, এটা না নিলে আমি কখনো আমি শান্তি পাবো না, আমার আত্মা কখনো শান্তি পাবো না, যে আমার মা বলে আমার যে তুই তোর তোর কারণে তোর বাবা মার খেতে হয়েছে বুঝছেন। তখন আমি একদিন ওই ইমাম রে মারতে যাই, মারতে যাই বলতে সেদিন তারা পাই না বাসায়, পাই না চলে আসি, চলে আসি পরে তার কয়েকদিন এরকম চেষ্টা করি তার পাই না বুঝছেন। সে কোন জায়গা আড্ডা দেয় সেগুলো আর খেয়াল রাখি না। পরে একদিন তারে পাইলাম কোথায়, ওখানে একটা পশু হাসপাতাল আছে যেখানে নেশা করার জায়গা, পশু হাসপাতালের পিছনে সে নেশা করে বুঝছেন। খবর পেলাম যে এরকম এরকম নেশা করে, সেখানে চলে গেলাম, ডাইরেক্ট চলে গেলাম। চলে যাওয়ার পর ওখানে ছুরি বাইর করলাম এখান থেকে, যে নেশা কোন জায়গায় করে মানে সিরিজ দিয়ে একটা নেশা করে, যে সিরিজ মানে ইংরেশনের যে নেশাটা করে
হিরোইন,
হ্যাঁ হ্যাঁ হিরোইনের নেশা, ওটা বলতে পারি না তখন আমি নেশার ভিতরে অতটা না। তো সে নেশা করার পরে দেখলাম যে সারা ওখানে অনেকজন বলতে গেলে তিন চারজন আছে, তাদের নেশা করা অলরেডি হয়ে গেছে গা বুঝছেন, চলে আসবে এরকম টাইমে আমরা ঢুকছি। মোটামুটি পুরান একটা ঘরের মতো দেখা যায় ঠিক আছে, আগে মতো টয়লেট বয়লেট ছিল বা পানির ট্যাঙ্কি ট্যাঙ্কি ছিল এরকম। তো গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই ওইখানে আছে বৈদাবাড়ি দেওয়ালে ঠেকা দিয়ে আসন দিয়ে বৈশা সিরিজের নেশা করতেছে। আমি তো দেখলে মানে অবাক যে ও এইখানে আছে, আমি এতদিন খুঁজতেছি তারে। তারপর আমি ওখানে ঢুকলাম, ঢুকে মানে মনে করেন যে দেরি করলাম না, কলারটাই ধরে খাড়া করাই লাগলাম। তোর কি মনে নাই একটু, তুই যে আমার বাবারে মারছিলি আজ থেকে বিগত পাঁচ বছর আগে, কোন জায়গায় মারছিস তোর কি মনে নাই? তুই মনে করে দেখ, তুই ইমাম, তুই ইমাম। আমি তখন অনেক ছোট ছিলাম, আমি স্কুলে পড়তে স্কুল থেকে বাইরে এসে পরীক্ষা দিয়া তোর কার সাথে ধাক্কা পাচ্ছিল যে তুই আমার মারছিলি, আমার বাবা প্রতিশোধ করতে গিয়ে তুই আমার বাবার মার, তুই আমার মনে পড়ে? তুই চিনতে পারছিস যে সে রেল লাইনের কথা? তখন আমার বন্ধু দুটোর করলাম জ্বর, ধর ধরতে দেরি আর ধরে নাই, ডাইরেক্ট ঘেটিতে কোপ, ঘেটিতে কোপ দিয়ে দিলাম জায়গায়, ঘেটি কাটে পড়ে গেল। তারপর ওই কোপ দেওয়ার পরে ও সাথে সাথে পড়ে গেল বুঝছেন, ও লগের গুলা উঠে দৌড় পালাইলো বুঝছেন, আমাদের তিনজনের হাতে ধারালো অস্ত্র। তারপর আমি কি করলাম, ওরে আরেকটা কোপ দিয়ে দিলাম ডাইরেক্ট রগে, পায়ের রগে, তো কোনোদিন হাঁটতে না পারে। ও দুনো পায়ে রক্কাইটা দিলাম, রক্কাইটা দেওয়ার পরে ওরে যে কোপটা দিছি ও বাঁচার মতো নেই, শেষ বুঝছেন। তো ওখানে মরে ছিল না বাঁচে ছিল সেটা আমি আর দেখিনি, আমি চলে আসছি বুঝছেন। চলে আসার পরে শহীদ ভাই বললাম যে এরকম এরকম ভাই আমি একটা কাজ করে নিয়েছি, যা করছিস করছিস, এটা কোনো টেনশন নিস না, আমি আসছি, যা করছিস করছিস। কিন্তু তখন আমার বাপ মার সাথে কোনো অ্যাড নাই, আমার সাথে আমার বাপ মা আমার খোঁজ নেয় না, আমি তাদের খোঁজ নিই না। আরেকদিন এরকম তার কয়েক সপ্তাহ যাওয়ার পরে গেলাম সে ইয়ার কাছে, নুন্নবীর কাছে, যে নুন্নবীর কাছে গেলাম। নুন্নবী কিন্তু তখন জানে যে আমি শহীদের সাথে চলাফেরা করি বা প্রায় সময় দেখে, আমার শহীদ কিন্তু ওর বড়, নুন্নবীর বড়। তারপর কয়েক সপ্তাহ পরে আমি যাই ওখানে, যে নুন্নবী ভাই আপনার কি মনে পড়ে ভাই আপনি আমার বাবারে কি করছিলেন? ভাই সেসব তো ভুলে গেছি, তুই এখন বলার কি দরকার? আমি বললাম না ভাই বলার তো অনেকই দরকার আছে, যদি আমি আপনারে কিছু করতাম আপনার বাবা অবশ্যই এরকম করতো করতো, আপনি আমার বাবারে কি করছেন মনে পড়ে? মানে অনেক বুক ফুলের কথা বলতেছি, যে তুই বাবা কথা কস কেন? আমি বললাম কিভাবে কথা বলতেছি, মানে আমি বুক ফুলে কথা বলতেছি ওর সাথে, যে তোর কি একটু মনে পড়ে না? ডাইরেক্ট হাত তুলে দিলে, আঙ্গুল তুলে দিলে বুঝছেন, যে তোর কি একটু মনে পড়ে না? আর যদি তোর বাবারে আমি পিটাই তোর কাছে কেমন লাগবে, তোর কাছে কেমন লাগবে? আমি বলতেছি, ও বলতেছে মানে তুই পিটাবি মানে? হ্যাঁ পিটাম, অবশ্যই পিটাম, তোর বাপ না তোর ফ্যামিলি বিশুদ্ধ গোষ্ঠী শুদ্ধ লাড়ে উঠে দেবো উচ্চাস দোকান থেকে বাইরে। ও এরকম এরকম কম্পিউটারে ডাউনলোড করতো মোদি দোকানে বুঝছেন, কম্পিউটারে এরকম বসা। আমি বললাম যে ওইখান থেকে একটু বাইরা চেষে বাইরা কথা, মানে তুই তারই শুরু করছিস, ওই যে তো আমার বড় বাইল লাগে চলছে। আমি বললাম কি, হ্যাঁ তো তুই তুই একটু বাইরা বাইরে আয় ঠিক আছে। তখন আমার পিছনে কিন্তু মানুষ দেখে নেই কিছু করে নেই, কিন্তু আমার যে দুজন আছে লগে, আমার দুজন তো লগেই থাকে আমার সবসময় বলছেন, ওরা বললাম যে তোরা চা খা, আমি বললাম একটু কথা বলি। আমি বললাম যে একটু বাইরা, আজকে মেমোরি লোড দেবো, ডাউনলোড এমন ভাবে দেবো যে চিরজীবন মেমোরি কোনো ডিলিট করা যাবে না, এক জীবন লেগে ডিলিট হয়ে যাবো বাইরা। নরে এমন ভাবে কইতেছি বাইরে তুই, ও বাইরে আসলো, ও বাইরে আসলো কি লিয়ে? রড, হাত রড লইয়া, যে সাটার কান দেয় না রড লাগাইয়া ওই রডটা লিয়ে বাইরে আসলো। কিন্তু রড দিয়ে আসছিস কিলে, রড কিলে আনছিস? কলে যে কিছু তুই এরকম ব্যবহার করছ কা, ব্যবহার এরকম কা তোর বুঝছেন? আমি ব্যবহার এরকম কা মানে, তুই তো এখন খেলা দেখবি, খেলা খেলা কোনোদিন দেখোস নাই বুঝছে, ছবি তো শুটিং দেখছো, আজকে ছবিটা সরাসরি দেখবি সম্প্রচার বুঝছেন। তখন ও আমার দুইটা থাপ্পড় দিল ফাঁস ফাঁস করে আসি, জানতে চাইতেছি তুই আমার কাছে আয়, কাছে আইলে আমার সুবিধা, কারণ আমি যত ছোট আমার কাছে আয় বুঝছেন। যখন কাছে আসে আমার কলার চেয়ে ধরে দুইটা থাপ্পড় দিল, দেরি করে না পিছন থেকে মালবার ধাম করে ওর পেটে মেরে পেটে ছুরি দিকে দিই, ঢুকায় দেওয়ার পরে ও কি করলো, রড দিয়ে আর বাড়ি দেওয়ার শক্তি নেই আমার, বট দেওয়ার দেরি নেই। ও যখন রডটা আলগায় ওর হাতটা ধরে মনে করেন হাতে এক পুষ দিয়ে দিলাম বুঝছেন, হাতের এইখান থেকে একটু কোপ দিয়ে দিলাম। কোপ দেওয়ার পরে যে ওপরে গেলকা ধুম করে মাটিতে, আবার ছুরি আমি বাইর করে আবার ঢুকাই দেওয়ার পাটে, ঢুকাই দেওয়ার পরে তোর কি মনে পড়ে না তুই আমার বাবারে মারছিলি? এখানে আমার বাবা তোর পায়ের নিচে হাত দিয়ে ধরে রাখছে, আমার ক্ষমা করে দাও, আমি এতটুকু জরিপানা দিতে পারবো না, বাবা মানুষের উপকার করতে যে এটা করছে, এই ঘটনাটা করছে, না আমার বাবা কোনদিন এরকম ইয়েতে পড়তো না। আমার বাবা তোর কাছে মাপ চাইছিল, তুই মাপ করস না, কেন করস না এই কাম বুঝছেন? তখন ও বললো যে ও আর কোনো কথাই বলার ইয়া নেই, লোকজন জমে গেল ওইখানে বুঝছেন। তখন আমার বন্ধু দুনোটাই আসলো যে মারে লেখা, ওরা তো জানে না আমি কি লেখা মারছি। আমি বললাম যে একদিন এই জায়গাটার মধ্যে আমার বাপরে এমন ভাবে পিটাইছে, মানে কুকুর এভাবে মারে না, কুকুর এভাবে মারে না, ও আমার বাবারে মারছে বুঝছেন, তখন ওর বাপ মা সবাই চলে এলো যে খবর দেওয়ার পরে। ওর বাপ মা আসার পর আমার দেখে তো অবাক হয়ে গেছে, বুঝছেন, অবাক হওয়ার পরে যে কলি কি ওর মা আমাদের বাসায় কাজ করছে আর ওই আমার ছেলের খুন করে নিল এইভাবে, মানে মানুষজন ওই জন্য স্থানীয় অনেকজন চলে আসে। অনেকজন আসার পরে বললো যে এ তো অনেক খারাপ হয়ে গেছে, এ তো আগের রুবেল নাই, এখন দুর্দস্ত শহীদের সাথে চলে, বুঝছেন, যে ও শহীদের সাথে চলে শহীদ হল লাগে পুরা, মানে শহীদের ভাই বলে চলে।
সাধারণত খুন খারাপই হলে সেই খুনি ওখান থেকে দৌড় দেয়, এবং আপনি যেটা বলছেন সেটা নাটক সিনেমা তো সম্ভব কিনা আমি জানি না। ওকে বলেন, তারপরে কি হলো?
তারপর আমি ওখানে খুন করে যে ওর বাপ মা আসলো যে কৃত আমার ছেলের খুন করে তোর পুলিশে দেবো, আমি আমারে পুলিশে দিবেন কি, এখন আমি যদি বলি যে পুলিশ আপনারা নিয়ে যাবেন, পুলিশ আপনারই নিয়ে যাবো, তখন ওই কিন্তু যে আর্মির কথা বলছে আপনি কিন্তু তার পাশের দোকানদারি, আর্মি এসে বললো যে তো শহীদের সাথে চলে, তো আর কিছুই বললো না সে, সে ওখানে কান্নাকাটি শুরু করে দিল, আমি ডাইরেক্ট আমার বন্ধু দূরটা নিয়ে চল। তখন মানে এলাকার ভিতরে আমার সবাই ভয়ঙ্কর ভাবে জানে যে তো এর খুন করে এসে, তার কয়েকদিন পরে মানে একটু পলাতক হিসাবে থাকতাম, বুঝছেন। তারপরে ওই শহীদ বাইরে বললাম যে এরকম খুন করে কি কস, তোরও খুন করে বলছোস, আমাকে ভাই আপনি যেটা করবেন আমি সেটাই করতে রাজি, বুঝছেন, আমার কাজগুলো আমার করতে দিয়ে, আমার কাজগুলো আমার একটু করার জন্য ইয়া দিন সাহস দিন, ঠিক আছে কোন সমস্যা নেই। তারপর এই দুইটা খুন করি আমি আমার বাবার কারণে, যারা আমার বাবারে ইয়া করছে তাদের কারণেই, কিন্তু আমি ওই যে খুনটা করছি ওই খুনটা যে আমি বললাম যে ইমাম যারে খুন করছে ওইটা যে আমি খুন করছি কেউ জানে না, মানে ওইটা কোনো প্রকাশ হয়নি।
আজকে প্রথম রেডিওতে কনফেস করলেন?
জি, মানে আর নুন্ড বেরিয়ে মারছি ওইটা সবার সামনে। দুইবার ওই শহীদরে বললাম যে ভাই এরকম এখন কি করা যায়, আপনি তো আমার একটা পিস্তল দিতে হবে, আমি পিস্তল ব্যবহার করবো এখন থেকে, আমার পিস্তলই লাগবো, এসব ছুরি টুরি দিয়ে আমার আর ভালো লাগতেছে না, আমার পিস্তল দিতে হবে।
ওকে,
কয় তুরি কি কি পিস্তল নিবি তুই, আমি বললাম আপনি যেটাই দেন, কিন্তু বড়গুলো দিয়ে না, যে হাতেলে হাঁটতে এরকম এগুলো না, এগুলো না, যে ছোট সাইজের যেগুলো যেগুলো হয়, তখন আমি নাম জানতাম না। তো সে আমার বললো কি নিবি, রিভলভার নেবে না 47 নেবে না কি নিবি তুই আমার বল, বলবে আপনার দেখান আমার আমি ওইটাই বেছে নেব। তো সে আমার তার রুমে নিয়ে গেল, ওই যে ডয়েরটা খুললো, খুলে আমার বললো যে কোনটা নিবি, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমার এখান থেকে এটা দেন, মানে ওটা ছিল রিভলভার 47 ছিল, বুঝছেন, ওটা আমার দিল, দেওয়ার পর আমি বললাম ঠিক আছে এটা আমার কাছে থাক। আমি সবসময় ওটা লোড করে রাখতাম, লোড করার পরে এক পর্যায়ে একটা লোক একদিন কি করলো, ওখানে একটা পুরানা বিল্ডিং ছিল, বিল্ডিংটার কাজ চলতেছিল, দরজার যে সকেট গুলো আছে না ওগুলো আনছে, ও বললো যে মানে একটা সকেট আসছে সকেট গুলা, তো ও বললো যে আজকে রাত্রে এগুলো তোর জ্যাম নেব, এগুলো ডাকাতি করতে হবে, এই জিনিসগুলো ডাকাতি করতে হবে তোরে, আর তুই যে কজন লোক লিয়ে পারস, হ্যাঁ এগুলো জ্যাম নেব, এই একটা রাখ মাল ওদের বিল্ডিং উঠছে ওগুলো তুই নামাইতে হবে, নামাই তুই আমার বাসায় নিয়ে যাবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে টেনশন না থাকেন আপনি। তখন আমি রাত প্রায় 11টার দিকে আমি ওখানে চলে যাই, যে আমি কি করলাম ওইখানে উঠি আমার লোকজন নিয়ে যেগুলো সব নামাম, আমি বারান্দা দিয়ে উঠে যাই, মানে বিল্ডিং পাইয়া পাইয়া, বুঝছেন, পাইপ দিয়ে ওঠার পরে ওখানে যে সিকিউরিটি ছিল দারোয়ান ছিল নাইট গেট ছিল আর কি, তো নাইট গেটে জাগন ছিল, নাইট গেটে ফট করে আটকাই ফেলি আমরা। আটকানোর পরে আমরা লোকজন বললাম যে এগুলো সব নামা, যা আছে সব সব চুকেট গুলো নামা, গাছের যে বড় বড় চুকেট ওগুলো নামাইতে বললাম, যেগুলো নামাস তারপরে নামা, ওরা নামাই দিয়েছে আর দারোয়ানরে কোনো কথাই বলতে দিতেছি না, কথা বললে ডাইরেক্ট পুশ পড়বে গলায়, ও তো চিনে যে আমরা শহীদের লোক, যে এরকম এরকম কাজ করতেছি, কোনো কথা বলবে না, বলবি যে তুই রাইতে ছিলি না, যদি আমাদের নাম বলিস ফ্যামিলি শট অংশ করে দিবি, ওই লোকটার ফ্যামিলি থাকতো
এখানে,
তোর ফ্যামিলি শট অংশ করে দিবি। তারপর লোকটা আর কিছু বলে না, আমরা নিয়ে নামা জায়গা, নামা জায়গা পরে ও কি করছে এই জিনিসগুলো দিয়ে ওর ঘরের জন্য ফার্নিচার বানায়, ইয়া বানায়, এটা আবার খাট বানাইছে, অনেক জিনিস বানাইছে। তো আমি এরকম আরেকদিন খেয়াল করছি যে ওরা মেরে ফেলবো শহীদরে, আমি এরকম একটা ডিসিশন নিই, শহীদ অনেক খারাপ, যে খারাপ বলতে ও একটা মহিলার স্বামী, যেটা মানে ওই যে লোকটাই ওই লোকটাই আমার শত্রু ছিল, ওটা আমার মানে আমার একদিন মারছিল, কিন্তু আমি তার কিছুই বলি নাই, সে একদম গরিব মানুষ, বুঝছেন, ভুল করে আমার মারছিল, আমি কিছুই বলি নাই। তো সে একদিন ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হওয়ার পরে তার ওয়াইফের একদিন কি করে শহীদ বললো যে অমুক জায়গায় আসতে, তার ওয়াইফের উপরে নজর পড়ে গেল, তারপর সে তার ওয়াইফে নিয়ে গেল, নিয়ে যাওয়া ওয়াইফে দিয়ে খারাপ কাজ করাইলো, খারাপ কাজ করানোর পরে সে কানতে কানতে আসলো, মহিলাটা কানতে কানতে আসলো, আমি দেখে তো অবাক যে শহীদ এত খারাপ, আমি তো কল্পনা করি নাই যে শহীদের মানুষ ভয় পায়। তারপর ওই দিন একটা কাহিনী করে লো মেয়েটার এইভাবে বাঁশ দিয়ে ইয়া করে, তারপর আমি সেটা অনেক কিছু ভাবি যে শহীদ তো অনেক খারাপ বুঝার বাইরে। তারপর আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে ওর রুমে যে ও ঘুমায় তো ওই টাইমে ওরে আমি খুন করে ফেলবো। তারপর আমি গেলাম যে একদিন ওর খুন করবো, ওর কোনো দিনই আমি পারতেছি না খুন করতে, ও যখনই বাসায় ঘুমায় রুমের দরজায় তালা মারা থাকে, মানে ভিতর দিয়ে লক করা থাকে, বুঝছেন, ও যে কোনো টাইমে ও কাউরে বিশ্বাস করতে রাজি নাই ঘুমের টাইমে, ওই রকমই বুঝছেন, যেমন কি ওর মারেও না। ও কি করতো, ভাত টাত খায়া আমার বলতো প্লেট নিয়ে যা, প্লেট নিয়ে গেলে মনে করেন দরজাটা লক করে দিত, লক করে ও নিজে একলাই ঘুমাইতো। ও দরজাটা এমন ভাবে ছিল যদি একটু দেখাও যেত না ও কি করতেছে না করতেছে, এরকম সিস্টেম ছিল। তো ওর দরজা লক করে ঘুমাইতো, আবার ঘুমাইয়া ও আমার ফোন দিত, আমি বাইরে থাকতাম ওর হুন্ডার সামনে, ও আমার বলতো যে আয় ভিতরে, এখন আমি ভিতরে যাইতাম, আবার ওরে নিয়ে যে কোনো জায়গায় বের হয়ে যেতাম গা বুঝছেন। তো ওই যে বললাম যে সমিলটা আমি ওর ও পাওয়ার জন্য যে ওই লোকটাকে খুন করতে বললো, তো ওখানে গেলাম, যাওয়ার পরে ওনার সাথে এরকম কথা হয়, কিন্তু ওনারে কেউ বলে না যে ওনার খালারে যে ওটা শহীদই খুন করছে। এতগুলো লোক দেখছে কেউই বলে নাই তার খালারে যে এরকম খুন করছে। তারপরে গেল, যাওয়ার পরে বললো যে এরকম এরকম আমার ছেলের তো কে মারা ফেলছে এরকম কোবায় কোবায়, মানে মা অনেক ভাবে কান্না করতেছে, আমি দেখা তো অবাক যে খুন তো আমরাই করছি, কেউ আমাদেরকে বলতেছে না যে হাত তুলে যেরা খুন করছে বা এরকম কিছুই, মানে আমি দেখে আমার চোখের পানি বের হয়ে গেল তার মার কান্না দেখা বুঝছেন, যে আমার ছেলে একটাই ছিল, আমার ছেলে এরকম ভাবে মারছে, দোকান থেকে বাইর করে এইভাবে মারলো, এইভাবে কোপাইছে। তারপর সে দাপনও দেখলাম, সে কবরও দেখলাম যে এরকম এরকম হইলো, যে কি করার সেটা। হ্যাঁ, তারপর বললো যে আচ্ছা কি করবেন, যাওয়া তো গেছে, কারা নিছে শহীদ, আমি শহীদ বলতেছে কারা করছে এই কাজটা, আমি খবর নিতেছি যে আমি দেখতেছি যে এটা কারা করতে পারে। তো ও এটা নিয়ে কোনো আর মানে অন্য সান্ত্বনা দিল না, কিছুই করলো না বুঝছেন, সান্ত্বনা দিল পরে সে আবার চলে গেল তার এলাকায়, নিজের এলাকায় চলে যাওয়ার পরে মানে সিদ্ধান্ত নিলাম যে এখানে যে শহীদের সাথে আর কখনো থাকবো না, আমি চলে যাবো,
এই সিদ্ধান্তটা নিলেন।
হ্যাঁ, যে ওরা মারতেও পারতেছি না কোনোভাবে, আর ওরে যদি মারে আমার তো আর আমার ফ্যামিলি সব গোষ্ঠী সব মেরে ফেলে, অন্য যে লোকজন আছে, আর ও এমন একটা টাইপের লোক, ওরা আমি মারতেও পারবো না, মারলেও আমার ভয় লাগবে এরকম কিছু বুঝছেন। তখন থেকে চিন্তা করি যে কোনো মানুষ যে কোনো কাজে যেত, কোনো ব্যবহার খারাপ করতো, কারোর সাথে কিছু করতো, মানে কোন একটা গরিব লোকের সাথে যদি অন্যায় করতো কোন একটা বাজে ছেলে, তারও আমি মনে করেন যে কোপাইতাম,
মানে কোবানো আপনার নেশা হয়ে গেছে,
আমার পেশাটাই হয়ে গেছে বুঝছেন। কেউ যদি মানে একটা গাদ্দার টাইপের কথা কইতো কাউরে বা গরিবের উপর কোনো অত্যাচার করতো দেখতাম আমি চোখে, তারই আমি এবার স্কুপ পাইতাম বুঝছেন, লগে লগে বাড়ি করে আমি কোপ দিয়ে দিতাম বুঝছেন।
এই যে
মানে সে স্থানীয় হোক বা অস্থানীয়
চিন্তাও করতেন না,
না সেখানে কি সেটা আমি ধারে ধারতাম না যে কি এখানে, এবং কি আমি পুলিশে পর্যন্ত মারার জন্য দৌড় পারছি যে তুই খালি আন্ধারে ঢুক,
বুঝুন অবস্থা। ওকে, তারপর কি হলো?
তারপর আমি ওখান থেকে এক দোকানের সামনে আসার পরে তো দোকানে একটা গ্যাঞ্জাম লাগছে একজনকে নিয়া বুঝছেন, সে ওরকম মুরব্বী টাইপের বুঝছেন, তো গ্যাঞ্জাম লাগছে একটা দোকানদারের সাথে, দোকানদারের সাথে ঝগড়া লাগছে, দোকানদার কি বাকি টাকা নিয়ে নাকি ঝগড়া লাগছে আর সেটা আমি বলতে পারি না। তো দোকানদার কি করলো, তারে শিওল দিয়ে বাইন্ধে রাখলো, বাইন্ধে রাখলো, বড় যে কি সেই মানুষের বাইন্ধে রাখলেন কেন, তো বললো যে এরকম 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 করছে। তো আমি কি করলাম, দোকানদারের বাইর করে ধাম ধাম থাপ্পড় লাগাই দিছি, খালি
চিনো না আপনি,
না দোকানদার আমি চিনিও না, ধাম ধাম থাপ্পড় লাগাই দিছি যে এ তো মুরব্বী মানুষ, হয়তো আজকে দিতে পারে না, দশ দিন পর হইলে দিবে তোমার টাকা, তাই বলে তুমি ওনার বাইন্ধে রাখবে অপমানটা করা তো তোমার ঠিক হয় না, আমি ডাস্ট ঠাস থাপড়াইতেছি। দোকানদারের ভাই আইসা কি করলো, দোকানদার ভাই আমার চিনে না বুঝছেন, দোকানদারের ভাই আইসা কি করলো আমারে বুঝছেন, এবার স্পিড হইতে লাগলো, আমি তো মানে সহ্য করতে না পারি, আমি দিছি তোর বুঝছেন, দোনো জন হাতে দৌড় দিয়ে আজ যায় দেরি করে নাই, মানে এটা কিরিশ বলে এটারে কিরিশ নিয়ে আসলাম একটা, আইনে তো মনে করেন তোর দোকান তোলফাল বানাই দি, আর ভাইয়ের বললাম যে তোর ভাইয়ের যতক্ষণ না আনবে এনে ততক্ষণ তোর ছাড় নেই।
ওকে,
ওই দোকানদারে বলতেছে তোর ভাইরে যতক্ষণ এখানে না আনবে, দোকানদারের অবস্থা তো সিরিয়াস বানাই ফেলছি, মানে দুই তিনটা কোপ দিছি আর বেশি দিনে, যে তোর তোর বাসায় রাখতেছি একমাত্র তোর ভাইকে, আমি তোর বাইরে ডাইকে আনি জানলে পারো, ও ভাই যে কোন দিক দিয়ে পলাইছে সেটা জানাই আমি, তোর ভাইরে অনেকক্ষণ মারধর করলাম যে তোরা কিন্তু না জানে যে এই ভুলটা করছিস, তোরে মারতেছি তোর ভাই এলা আমারে মারলো, কি কারণে মারলো, তোরে মারছিস যে তুই তো অন্যায় করছিস, তুই মুরব্বী একজন মানুষের পাইন্দা রাখছিস, তোর অন্যায় টাকা পাইছিস আজ নাহলে কাল দিবি, ঠিক আছে তোর কাছে বাকি হিসাবে কওয়া হয়েছে, ঠিক আছে তোর সাথে তো বলা হয়নি যে আমি অমুক দিনে তোর দিয়ে দিই, লোকটারে বাইন্ধে রাখলি এভাবে। তখন সে বললো আচ্ছা ঠিক আছে ভুলে গেছে মাফ করে দেন, আমি করলাম যে তোর ভাই যদি এই এলাকায় আসে কখনো যদি চোখের তলে করে, শেষ বললাম যে আর ভাই কোনোদিন আসে নাই, চলে গেল। তারপর আমি চিন্তা করি যে শহীদ্রে তো আমি মারতে পারি না কোন রকমে, শহীদ্রে আমি কোন রকমে মারার চেষ্টা করি মারতে পারি না, আর গুলি করে ওইভাবে মারা যাবো না, ওরে যে কি করে মারা যায় যে ওর ঘরের ভিতরে একমাত্র মারা যায়, নিরাপত্তা হইলো ওইটা কেউ দেখবে না আমি যদি চলেও যাই। তখন আমি তার কাছ থেকে হুন্ডা চালানি শিখি, আস্তে আস্তে তার হুন্ডাটা দিল, একদিন দেওয়ার পর তার হুন্ডা চালানি আমি শিখে যাই। তারপর আমি কি করার, এখন আমার বাপ মাও তো আমার দেখতে পারে না, আমার বাপ মা আমারে বলে একদিন আমার সাথে দেখা হয়েছে যে তুই গরিবের উপর অত্যাচার করোস, তুই রিস্কালার থেকে পকেট মারোস, মানে রিস্কালার থেকে বলে নাকি আমি মানে ভয় দেখায় টাকা নেই, এরকম কিছু বিচার যা আমার বাপ মার কাছে, আমি খুব কষ্ট পাই বুঝছেন, যে তুই এরকম এত খারাপ হয়ে গেছিস গা, যে তুই রিস্কালার থেকে যে রিস্কের কাজ আমি করি, তুই রিস্কালার থেকে যারা পায়ে খাইটা টাকা রোজগার করে তাদের কাছ থেকে তুই নাকি বলে টাকা খাস, রাত্রি হলে পুলিশ কালারে ধরো ওই মানুষের ধরো ছুরি দেখা আছে, পিস্তল দেখা, তুই টাকা নেস, তুই এত খারাপ হয়ে গেছিস। তখন আমি
কে বলছি আপনাকে সব,
আমার বাবা বলতেছে,
বাবা বলছে
যে তুই এত খারাপ হয়ে গেছিস যা, তোর মতো পোলা কি করবো আমি তোরে, মানে এরকম। আমি বললাম যে না আমি তো সব কাজ করি না, কয় আমাদের মানুষ বলে না, আমাদেরকে চিনে না, আমরা বলে না, আমি তো বলে যে তোমার কাছে মিথ্যা কথা বলতে হয়তো, না মিথ্যা কথা কেমন দেখছি তুই তো কইতেছে, না বাবা এরকম তো না। ওই যে ইয়ার আমি নন্দবীর যে খুন করলাম ওই কথাটা কেউ আমার বাবার কেউ কোনোদিন বলে নাই, যত আমি শহীদের সাথে চলি কেউ কোনোদিন বলে নাই।
যাই হোক, তারপর কি হলো?
তারপর আমার বাবার বললাম না বাবা আমি তো এসব কাজ করি না, আমি গরিবের উপরে কখনো অত্যাচার করি নাই, আমি যা করছি যারা খারাপ তাদের সাথে করছি।
বাবা কি বুঝলো বিষয়টা?
বাবা বুঝলো না তুই তো এসব কাজ করিস নাই, যে তুই সবসময় রিক্সা লড়ে নাকি ধরোস, ওই যে আন্ধারে পাইলে ধরোস, তুই গাড়ির ড্রাইভার ধরস, মানুষ একদিন ভালো মানুষ গেলে তারা ধরে তার মানি ব্যাগ থেকে মোবাইল টোবাইল টাইকে দিস, মেয়েদের কাছ থেকে গলার থেকে চেন টেন টাইকে দিস, এরকম কথা বললো। আমি বললাম যে না বাবা আমি তো এরকম কাজ করি না, কিন্তু ওই যে আমার মা ওই কথাটাই বলতো যে তোর কারণে তোর বাবা একদিন মার খাইছিল। মা আবার রিপিট করলো যেটা, যে তোর মধ্যে সন্তান তুই কই যাবি জায়গা, তোর যেদিকে ভালো লাগে তুই আমাকে চোখের সামনে করিস না।
তদ্দিনে তো আপনি তিনটা খুন করেছেন,
তিনটা
লাস্ট দুজন ছিল হচ্ছে যারা আপনার বাবার সঙ্গে খারাপ আচরণ করেছিল। ওকে,
তারপর আমি কি করলাম যে এইটা কেন হইতেছে আমার সাথে, তারপর আমি আবার বললাম যে না শহীদের সাথে আর থাকবো না, আমি নিজে নিজে চলে যাবো। তো বললো যে শহীদ করলো যে মানে এক পর্যায়ে শহীদের থেকে আলগা আলগা হয়ে চলতেছি আমি, কিন্তু শহীদের যে পিস্তলটা দিচ্ছে আমার কাছে পিস্তলটা রয়ে যায়।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, আর যারা যাহা বলিব সত্য বলিবতে কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পর অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য এবিসি রেডিও এফ এম 89.2 তে। হ্যাঁ রুবেল, তারপর?
তারপরে আমি চিন্তা করলাম যে শহীদের সাথে আর থাকবো না, যে এখন আমি কি করব, যে আমি ওর সাথে আর থাকবো না, আমি আস্তে আস্তে ওর কাছ থেকে চলে সরে যাবো, এরকম একটা ভাব চিন্তা নেই। চিন্তা নেওয়ার পরে যে ওর কাছ থেকে তো কোনোভাবেই সরা যাবে না, মানে হঠাৎ করে সরে গেলেও সন্দেহ করতে পারে যে কোনো জিনিস নিয়ে। এখন যত ওর পিস্তলটা আমার কাছে ছিল, যে আমার একটা পিস্তল দিছিল, এই জিনিসটা আমার কাছে আছে এখনো, বুঝছেন তো। আমি চিন্তা করলাম যে পিস্তলটা ওর আর দিব না,
পিস্তলটা রিটার্ন দেবেন না?
না, আমি ওকে রিটার্ন দিব না, আমি ওটা নিয়ে চলে যাবো, এরকম কিছু ভাবলাম যে ওর দিব না। আর ওর যে অস্ত্রগুলো যে ছুরিগুলো ছিল সবগুলো আমি ওর যে আগের একটা লোক ছিল নাম শিপন, ওরে আমি এগুলো বললাম যে এগুলো তুই দেখিস, তো এগুলো তোর কাছেই রাখ, আমার কাছে রাখার এখন জায়গা নাই, কয়েকদিনের জন্য তোর কাছেই রাখ। আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ও কি করলো এগুলো নিয়ে যায়, ওর বাসার যে খাট ছিল খাটের নিচে, খাটের উপরে বিছনার নিচে নিচে শোয়ায় শোয়ায় রাখছি জিনিসগুলো।
আচ্ছা,
আমি বললাম এখানে রাখ, তোর নিরাপত্তা হবে, তুই এগুলোর উপরে শুয়ে থাকিস রাত্রে, ঠিক আছে? তো কেউ যদি জিজ্ঞেস করে কবি যে আমার কাছেই আছে, মানে আমার নাম দিবি যে রুবেলের কাছে আছে, মানে তোর কাছে চাইলেও কেউ দিবি না, বলে না আমি জানি না যে রুবেলের কাছে আছে, এরকম বলবি। তো আমার পিস্তলটা আমি এমন একটা জায়গায় রাখি মানে কেউ খুঁজে পাবে না, মানে এরকম একটা জায়গায় রাখি। তখন আমি আর ওইসব জিনিস নিয়ে চলবো না, যার কারোর সাথে এরকম কাজ করবো না। তো হঠাৎ করে একদিন এক ছেলের সাথে ঝগড়া হয়ে যায় আমার, ওটা ওই এলাকার, ওর নাম বাপ্পি। তারপর ও একদিন আমার সাথে এমন ভাবে ঝগড়া করে যে বলতে বলতে ও আবার শহীদরে চিনে, ঠিক আছে, যে ও আবার ওইখানের স্থানীয় শহীদের এলাকারই। ওর সাথে আমার সাথে অনেক মার্কেটিং হয়, ঝগড়া হয়, এক পর্যায়ে মারামারি সিস্টেম হয়ে যায়। পর আমি কি করলাম, শিপনের বাসার থেকে যে একটা ধারালো ওই জিনিসটা নিয়ে যাই, তখন আর সেদিন পিস্তল নিয়ে না, যে আমি পিস্তল দিয়ে মারবো না, ও ছুরি নিয়ে যাই, বুঝছেন। তখন ওর বাসায় চলে যাই আমি, মানে একাই চলে যাই। ওর বাসায় ছিল দুইতলায়, ওই রাস্তার মোড় দিয়ে যে পুকুর পার, ওইটার পারে তিনতলা একটা বিল্ডিং আছে, ওইটা দুইতলায় থাকে। তো ওখানে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি ওই ওর বাসার ভিতরে ঢুকে বললাম যে বাপ্পি আছে, ওই বুয়া ছিল, বুয়া বাইরে আসলো যে কি হয়েছে। আমি বললাম বাপ্পি কি বাসা থাকে না? হ্যাঁ থাকে, তো বাসা আছে, জি আছে। বলছে ভাইয়া আছে। আমি বললাম যে আচ্ছা ডাকে দেন একটু, ও বললো যে কে, বললো যে এরকম একটা লোক আসছে আপনার ডাকে, ও টিভি দেখতেছিল বসে বসে। তারপর আসলো, আসার সাথে সাথে আমি দীর্ঘ একটা লাঠি মেরে ভিতরে ফেলে দিই, ঘরের ভিতরে ফেলে দিই। আমি ঘরে ঢুকে যাই, ঘরে ঢুকে দরজা লক করে দিই, মানে ওইখানে ওরে ধুমধারাক্কা মানে কোবাইতেছি, যতক্ষণ পাচ্ছি ওরা কোবাইতেছি ইচ্ছা মতো। কেমন লাগলি কে? ওর বাসায় ছিল, ওর আম্মু ছিল, ওর একটা ছোট বোন ছিল।
আপনি যে এই কাজগুলো করতেন, আপনি একের পর এক করছেন, দু তিনটা খুন করে ফেলেছেন, আপনার ভয় লাগতো না? আপনাকে পুলিশ ভয় না?
আমার পুলিশই তো, মানে শহীদের নাম শুনলে পুলিশ ভয় পেত। শহীদের নাম বললে যে মানুষ থানায় মানে দেড় মাস থাকে, আপনি বুঝতে পারছেন দেড় মাস থাকে, এতগুলো রেপ কেস সব ওর নামে, বেশিরভাগই রেপ কেস। ও যেসব কাজ করছে বলার চেয়েছে। তারপর খালি কোবাইতেছি, লগ লগ ওর মা আর ওর ছোট বোন চলে আসলো। আসার পর মানে ওর মা দেখে তো মানে এমন একটা চিৎকার দিল আমার সামনে, মানে আমি বলার বাইরে, আমি স্তব ওর আর মারি না, আমি থেমে যাই। থেমে যাওয়ার পরে বললাম যে আপনার ছেলে দ্বিতীয়বারের মতো ডাক দিয়ে দিবেন যেন আমার পিছনে না লাগে, তাহলে পরবর্তীতে আপনারা তো এখন দেখতেছেন, পরবর্তীতে আর দেখবেন না। মানে রক্তর ওখানে একটা বন্য বয়ে যেত, মা রক্ত দেখি বাবা জায়গা, ওর মা অজ্ঞান হয়ে পড়লো। তারপর ছোট বোন তো কান্দতেছে, আমি আস্তে করে বাইরে চলে আসলো, বুঝছেন? ওরে বললাম যে তুই আর কখনো এইসব আমার পিছিয়ে কখন আর লাগবি না, সব কিছু লাগবি, এবার মতো মাফ করে দিলাম যে তোর মার অবস্থা দেখে। আমার মা ওখানে অজ্ঞান পেরে গেছে, বুয়া তো মানে দেখে বুয়া বলা গলাকে পালাইছে, বুঝছেন? তখন বললাম যে বুয়ার যদি আসে ডাক দিয়ে দিবি, যা আমার নামে কেউ কিছু না বল, বুঝছেন? আমি বাইরে গেলাম, চলে আসলাম, আচ্ছা তো আমার জামা কাপড়ে রক্ত লাগে রইলো হালকা হালকা ছিটে ছিটা। সবাই আমার দিয়ে চাই রয়েছে যে হয়তো মনে আজকে মার্ডার করেছে, কারে মার্ডার করেছে মনে বাপ্পিরে, বুঝছেন? কারণ ওই দিন সবাই জানছে আমাদের ওর সামনে রাস্তায়
মার্ডার করছেন। ওকে
না, সবাই মনে করছে,
মনে করেছে,
হ্যাঁ, যত আমার গায়ে রক্ত দিতেছে ওর উপায় না ইচ্ছা তরফ ওখানে। তারপর আমি কেউ কিছু বললাম না, বাস ছুরিটা আইসে ধুইলাম, মানে দোকান থেকে জগ দিয়ে পানি নিয়ে ছুরিটা ধুইলাম, ধুইয়া নিজের গায়ে ছুরিটা মুছতেছে, মানে পানিগুলো নিজের শরীরে মুছতেছে। আমি তো এগুলো ধার দাঁড়ি না, যে আমার বুকে অনেক সাহস হয়ে গেছে তখন, মানে নিজের নিজে কি মনে করতাম বলার বাইরে। তখন আমি চলে আসলাম, আইসা আবার ওই জিনিসটা খেয়ে এলাম শিপনের বাসায়, মানে দিয়ে আসার পর আমি রোড আইলাম, জামা কাপড় চেঞ্জ করলাম। হঠাৎ আমার বাবা একদিন দেখে আমার এই অবস্থা, মানে ওই রাস্তায় দেখে ফেলে যে আমার গায়ে রক্ত, আর লোকজন এখানে মানুষজন জবাই দিয়েছে আমার দেখতেছে, সবাই তো আমার দিকে তাকায় আসছে, আমার বাবা আমার দেখে ফেলছে, বুঝছেন? তো দেখার পরে আমি কি করতেছি, বুঝছেন? তখন আমি বললাম যে না এগুলো কিছু না, রক্ত লাগছে, আটকে গেছিল একজন ব্যান্ডেজ করতে যায় রক্ত লাগছে, শার্টটা খুলে ফেলে দিই। বাবা বললো তুই কি করস, তুই বাসায় যাস না, মানে আমি মনে হচ্ছি কি আমার বাবা মার লাগে এরকম ভাবে কত নর্মাল টাইপের, তুই আমাদের দেখোস না, আমাদের দেখাশোনা করস না, তুই কই কই থাকোস, মানে এরকম একটা বুঝ দিতেস আমার, তুই কোথায় থাকোস সারাদিন, তোর দেখা যায় না, তুই ঘরও যাস না কয়েক মাস ধরে, তুই কই কই থাকোস, তোর জন্য আমি কান্দি সারাটা রাইতে এরকম এরকম বলতেছে যে তোর মা তোর আমি তোর কয়েকদিন খুঁজছি তোর দেখা পাই না, তুই নাকি শহীদের লগে এরকম এরকম লগে চলস, হ্যাঁ তুই কোনো সময় আস না, দেখ তো আস না, তুই আমার গেরে যাস না, যেরকম এরকম বললো। তো আমি বললাম যে দেখো বাবা, আমি তো তোমরা কি মনে করো জানি না, আমি কিন্তু এখন অন্যরকম খারাপ হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব নয় সব কিছু, আজীবনই বলতে ঘরের বাইরে থাক, ঘরের বাইরেই আসে এখন থেকে, ওই এক ডাইলে বারবার শুনতে ইচ্ছে করে না বাবার কাছে, আমার কথা আমি বেছে নিছি, যেটাই আমার জীবনের লাইফ, হয়তো কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না, এরকম সবাই যেরকম করতেছি আমি একদিন এরকম ভাবে চলে যাবো, মানে এরকম ভাবতেছি যে এরকম করতে করতে আমি আবার মনে মনে ভাবতেছি যে শহীদরে তো আমি কোনোভাবে খুন করতে পারতেছি না, ওরে যদি না খুন করি তাহলে এই এলাকার মানুষ কোনোভাবে শান্তি পাবো না, ওর তো আমি খুন করতার দরকার, এর খুনই করে ফেলবো, কেমন খুন করবো। তো লাস্ট পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় ও একদিন রাত্রে আমার ছাড়াই ও ফোনটা নিয়ে ওই যে সোমেলে ওদিকে যাইতেছিল, ওই শহীদ একা একাই, সেদিন ওর কাছে কোনো পিস্তল ছিল না, তো যাইতেছিল পরে ফেনি যে থানার সামনে, একদম থানার সামনে জেলখানা, এক জায়গায় দিঘির ফেনি, দিঘির পাড়ে হচ্ছে থানা, হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে কর্নার হচ্ছে আপনার একটা ফাইভ স্টার হোটেল আছে, ফাইভ স্টার হোটেলের সাথে একটা থানা আছে, ওটাই থানা, ফেনি থানা জেলখানা, ওইখানে বলে ওখানে একটা সিনেমা হল আছে, ওইখানে রাতে দুইটা বাজে পুলিশ কি করছে, টুল বিছে নাকি রাস্তায় শুয়েছিল, টুল বিছে মানে গরম লাগছে সুদ লাগায় পুলিশই, মানে চেকপোস্ট বলে যেটা, বুঝছেন? তো ওর হুন্ডা নিল, হুন্ডা নিয়ে যেতে ওইখানে দাঁড়া করে ফেলে পুলিশ, দাঁড়া করে দিয়ে তো ওরে তো চিনে ফেলে যে তো ওই এত খারাপ, তো ওই দিন ও এমন ভাবে ধরা পড়ে যায়, আর এমন এক পুলিশ ওরে ধরছে সে তো মানে বলার বাহিরে, সেও এক ডেঞ্জারাস পুলিশ, তার ধরার পরে মানে সে মিয়া খুবই মারধর করে, জানতে পারলাম যে শহীদ ভাই জেলে, এবার আমাদেরকে ধরার জন্য মানে চারিপাশ ঘিরা আছে, কি করবে এভাবে, মানে এলাকা খুব একটা গরম হয়ে গেছে, যে এর সাথে কে কে চলছে, কে কে থাকি ওর সাথে, কে কে চলছে মানে কার সাথে কি করছে, মানে এখন এলাকার মানুষ একটু উপর দিকে উঠছে, বুঝছেন, যে সবাই বলে দিতেছে যে এরা এরকম এরকম, পুলিশ এসে সবাই বলে,
মানে সবার মুখ খোলা শুরু হয়েছে,
সবাই মুখ খোলা শুরু হয়ে গেছে। তখন আর আমরা মানে এলাকার ভিতরে শান্তি মতো থাকতে পারতেছি না, সবাই বলে দিতেছে। কিন্তু শহীদ কিন্তু থানায় আছে, বুঝছেন, শহীদ থানায় ওই যে শিপন নামে যে ছেলেরা বলছে ওরা ধরে ফেলছে, বুঝছেন, ওরা ধরে ফেললো, ওরা ধরছে বলছে, ও কিন্তু আবার ওই থানা চলে যায়, কারণ ওরও একটা সাহস আছে, বুঝছেন, যে বললাম যে পুলিশ পর্যন্ত ওরা ভয় পায়। ও কি করছে, থানা চলে গেছে, যখন শুনছে যে শহীদ ধরে ধরছে, থানা যাইতে না যদি ওরও আটকায় ফেলছে। তারপর ওইদিকে তো আমরা এখনো ছোটা, আমরা কি করবো দিশে পাইতেছি না, ওই পিস্তলটা আমার কাছে আছে শুধু, বুঝছেন, শিপন যত ধরা গেছে, শিপনে বাসায় ঢুকতে পারতেছি না কোনো মতো, এই জিনিসগুলো বাইর করতে পারছি। আমি বলছি এগুলো আমার দরকার নাই, দেখ এগুলো না হলে আমার পিস্তলটা হইলে হবে। তারপর আমি কি করি, পিস্তলটা আমি লগে রাখি, লগে রাখার পরে হঠাৎ করে দেখলাম যে এরকম এরকম আমার বাপ মার উপরে চাপ সৃষ্টি হয়েছে। ওই যে শহীদের যে বাবা, উনি বলছে এই ছেলের বাপ মা এই এরাই, আমার বাপ মারে দেখাই দেয়, ঠিক আছে। তখন আমার বাপ মার একটা চাপ সৃষ্টি করে যে আপনার ছেলে কোথায় আছে বাইর করেন, আর যদি না দেন তাহলে আপনাদের কোনো সমস্যা হইতে পারে, মানে এরকম একটা চাপ দিছে। তো হঠাৎ কিছুদিন পরে আমি আসলাম, আসার পরে আমার বাপ মারে বললাম যে এরকম এরকম কি করবা, হ্যাঁ আমি তো এরকম এরকম কাজ করছি, আমি তবু বলিনি যে বাবা তোমার কারণে আমি খুন করছি। তারপর আমার মা মানে আমার ফ্যামিলির কেউ কি বলিনি যে বাবা আমি এরকম এরকম করছি, তারা কখনো জানে না। তারপর আমি আমার মারে বললাম যে এরকম এরকম, মা আমার তো পুলিশে পাইলি যখন তখন মেরেই ফেলবো, যে আমার নামে অনেক রেকর্ড পেয়ে গেছে, আমার তো ডাইরেক্ট মেরেই ফেলবে, আমি কি করবো। আমার মা কি করলো, সেদিন আমি ছিলাম লুঙ্গি পরা, লুঙ্গি পরা ছিলাম, গায়ে একটা সেন্টু গেঞ্জি ছিল। আমি বাবা আমার মা কি করলো, ওই অবস্থায় দুটো চোখের পানি ফেলে দিল আমার দেখে, আমার চেহারা চুরুতে এমন অবস্থা হয়ে গেছে, চেহারা ভাঙ্গা শেষ।
তখন আপনি কোথায়?
তখন আমি ওই ফেনীতে।
ফেনীতে কি পালিয়ে পালিয়ে বেড়ান নাকি?
হ্যাঁ পালিয়ে পালিয়ে থাকি, রাত্রে হলে পালিয়ে থাকি, দিন হলেও পালায় থাকি।
ওকে,
বুঝছেন। তো আমার মার সাথে আমি একদিন চুরি করে দেখা করতে আসছি, যে বাসায় চলে সরাসরি আসছি, যে আমার বেশিক্ষণ কথা বলিনি, অল্প কতক্ষণ আমার বাপ মার সাথে কথা বলে আবার আমি চলে গেছি। যে এখন আমার মা বললো যে তুই অমুক দিন আসিস, আমি অমুক দিন থাকবো, আচ্ছা ঠিক আছে। তারপর আমি আসলাম সেই দিন, আসার পর আমার মা কি করলো, আমার ওই দিনই নিয়ে চলে এলো বাড়িতে। বাড়িতে নিয়ে আসার পরে তুই এখানে থাক, তোর মামাদের কাছে এখানে থাক, কেউ জানবো না, এখানে থাক, ঠিক আছে। তো বললো, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি এখানে থাকি। তারপর আমার মামার সাথে আমি থাকি, প্রায় এক দেড় মাস থাকি ওখানে। তারপর আমার মামা আমার রাজমিস্ত্রির কাজ দিল, আমি রাজমিস্ত্রির কাজ করতেছি, বলছে আমি না এটাও ভালো লাগে না, রাজমিস্ত্রির কাজ অনেক খাটনি কাজ, এটা আমার কাছে ভালো লাগে না। আমি ওখানেও কাজ করতেছি না। তখন আমার মা বাপরা এদিকে চালাই দিছিল পুলিশে, মানে এলাকার মানুষরা খুব জ্বালাতন করতেছিল, আমি জানি না, যে আমার বাপ মা আমারও বলে না যে তোর কারণে আজকে আমরা এখানে জ্বালাতন হচ্ছি, বা এরকম এরকম মোবাইলে কথা বলতো আমার মামার মোবাইল দিয়ে, কিন্তু আমার এইসব কথা কখনো বলতো না, বুঝছেন, যে জ্বালাতন করতেছে বা এরকম কিছু
বাবা মা বলতো না,
বাবা মা আমার বলতো না, কিন্তু আমার বাবার উপর মানে টর্চারিং হইতো, যে তোমার ছেলে কই আছে বাইর করো যেমনি পারো।
কে টর্চার করছে?
মানে ওইখানে এলাকার লোক, যে শহীদের বাপ, ঠিক আছে, শহীদের বাপ কিন্তু দেখতে পারতো না আমাদের, যে ওরাই আমার ছেলে নষ্ট করতেছে এরকম। ও বলতো যে এখন কেমনে আছে, নাহলে আমি পুলিশ আনতেছি, এখন ধরায় দেবো, ঠিক আছে, তুই কেমনে আছে বল, কোথায় আছে, কোন জায়গায় রাখছিস, তোর ছেলের বল, আমি বাইর করে এনে দেব। আমার মা বাবা বলতেছে আমি তো জানি না, ছেলে এখানে ঘরেও আসে না, আমি জানিও না, আমার কাছে দেখা সত্যি নাই, এরকম বলতেছে যে না এরকম না। তো হঠাৎ করে আমার বাপ মা কি করছে, তার দুই তিন মাস পরেই যে একটা গাড়ি ভাড়া করে রাত্রি তারা চলে আসছে, ওখান থেকে চলে আসছে মাল জিনিস নিয়ে, যা নিতে পারছে নিছে, না নিয়ে চলে আসছে, ফেনি ছাইড়াই দিছে তাদের। তিনি ছাড়ার পরে আমাদের চট্টগ্রামে চলে আসে, আসার পরে করলো যে এখানে চাকরি কর, তুই হোটেলে ঢুকে যা, মানে আমার একটা নানার হোটেল আছে, মানে দুঃসম্পর্কে নানা হয়, তো বললো যে হোটেলে চাকরি কর, ওনার হোটেলে, ওনার হোটেলে আমি চাকরি করি, চাকরি করতে তো প্রায় বছর খানিক আমি করি ওখানে। করার পরে একদিন ওর হোটেলের একটা চার কারিগর, উনি হান্ডি স্ট্যান্ড থেকে, যে পিছনে যে হান্ডি স্ট্যান্ডের লোক থাকে, আমি বললাম যে একটা চা বানাও, মানে আমার ডিউটি আসছে, আমি ডিউটিতে আসছি, একটা চা খাইনি আগে, তারপর ডিউটিতে ধরবো, ঠিক আছে। আমি বললাম একটা চা বানাও, কি করছে আমার টেস্টিং সল দিয়ে চা বানাই, টেস্টিং সল দিয়ে চা বানাই, তারপর আমি কি করছি গরম চাটা ওর মুখে মেরে দিচ্ছি, তুই এটা দিয়ে চা বানাইলি কেন, বললো মন চাই লেখা নালে চলে যা, এই কথা বললো, আমি কি মন চাই লেখা না গেলে চলে যাবো, চাটা ধরিয়ে ওর মুখে মেরে দিলাম। তো ও কি করলো, ফট করে ওইখান থেকে বাইরে এসে আমার দোকানের সামনে এসে আমার কলার চায় ধরে আমার থাপড়াইতে লাগলো, বুঝছেন, ও থাপড়াইতে লাগলো। আর আমি কি করলাম, আবার যে মোগলাই বা পরোটা কাটে যে ছুরি ধামাগুলো থাকে সামনে দিয়া, যে মোগলাই কাটে যে তাবার সামনে থাকে, ওইখান থেকে ওইটা নিয়ে ওর ধাম করে ঘেড়িতে কোপ দিতে দিলাম, ঘেড়ি দিতে তোর কোপায় মারে লাগলো, একটা কোপ দিলাম, কোপটা লাগে না, হাতটা জায়গায় ফেলছে, হাতে লাগে যায় কোপটা, মানে ওই সেই কোপের নেশা আমার পাগল করে ফেলতেছে, আমি কোপাইতি, মানে মানুষ আমার খারাপ কথা করে, ভালো কথা, আমি কোপটাই আমার আমি ধাম করে ওর কোপটা দিয়ে দিই, ওটা আমার নানার এলাকায়। তো আমার মা বাপ তখন ওখানে চলে আসছে, তখন আমি কি করি যে আমি ওর কোপ দিয়ে দিলাম, পরে বলে সবাই বলতেছে যে থানা দিয়ে দাও, পুলিশে দিয়ে দাও, আমি যে থানা পুলিশের কথা কবি তারও কোপ আমার এখন, যে পরোটা বানায় ওরও কইতেছে যে তোরও এখন দিব আমি কোপ, ওরা তো ওখানে থানিও না, ওরা অত দুর্বল হয়ে গেছে, কিছু বলতে পারে না। তো ওর বিচার হলো, সভাপতি আসলো, সভাপতি আমাদের দু সম্পর্কে নানা হয় এরকমই, তারা বিচার টিচার করলো। পর আমি 5,000 টাকার মতো জরিমানা দেয় আমার মা, বুঝলেন? দেওয়ার পরে বললো যে এখন কি করার, বাবা মাফ করে দেয় এরকম, মানে ওর সাথে আমার সাথে মিল করাই দিল। কিন্তু কোপটা দিয়ে দিছি, ওর এরকম আক্ষেপ দিছে যে ও আমার দিবে। আমি বললাম যে দেখেন এখন ও আমার যে কোনো জায়গায় খুঁজতেছে মারার জন্য, তো আমার পাইতেছে না। আমার মা বললো যে তুই ওখানে এরকম এরকম মানুষে খারাপ করতি, এরকম এরকম করতি, তুই এখানেও করতেছিস, এসব তোর এখানে থাকার দরকার নাই। তখন আমার আব্বু শহরে থাকতো, চিটাং মেন শহরে, আপনার সীতাকুণ্ড ছিলেন, সীতাকুণ্ডতে আমাদের বাড়ি। কিন্তু আমার আব্বু থাকতো মেন শহরে, চলে গেছে যে ওখানে শহরে কাজ করবে। আমার আব্বু আর এখানে আমার ছোট বোন থাকতো, আমার ছোট বোন সে গার্মেন্টসের চাকরি নিয়ে নিছে। তো আমার বললো যে তুই ওখানে এরকম করতেছিস, তুই চলে আয় আমার সাথে চিটাঙ্গায়, এখানে চাকরির অভাব নাই, চাকরি করবি। আমি গেলাম চিটাঙ্গে, চিটাঙ্গে যাওয়ার পরে আমার আব্বুর সাথে দেখলাম যে আব্বু তো কোনো কাজ করে না, রিস্কা চালা, বুঝলেন? তো আমি বললাম তুমি রিস্কা চালাও, ওই বয়সে রিস্কা চালাইতেছো, তুমি এখানে রিস্কের কাজ করো না। কারণ এখন রিস্কের কাজ করি না, আমার তো জিনিসপত্রগুলো ফেনি ফেলাই পেয়েছি, আমি আর কেনা সম্ভব না আমার কাছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, এখন কি করার, যে আমি আইসি কি চাকরি করবো, এখন তো আমি কিছু চিনি না শহরের, চিনের শহর আমি কোনোদিন যাইও না এরকমই। তো বললো যে আচ্ছা তুই আপাতত আমার সাথে রিস্কা চালা। আমি বললো রিস্কের দুই পেট্রোল মারলাম তো হয়রান হয়ে যাবো, আমি পারবো না। তো তারপর দু একদিন চালাইলাম, চালানোর পরে আমি পারবো না, আর ভালো লাগে না এসব কিছু, তাহলে তুই চাকরি দেখ। আমি কি এখানে আমি কাউরে চিনি না, আমি কার কাছে চাকরি খুঁজবো, কি আমার চাকরি দিবে, ঠিক আছে? তো হঠাৎ এক দোকানে বসে থাকতাম, ঝর্ণাপাড়া যে এলাকার নাম, পাহাড়তলি, পশ্চিম ঝর্ণাপাড়া, দক্ষিণ পাহাড়তলি, পাহাড়তলিতে ওখানে থাকতাম। থাকতে 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 হঠাৎ এক দোকানে মানে বসতাম, বেশিক্ষণ ঘরে ভালো লাগতো না, একাই মানুষ, কি করতাম? আব্বু চলে যেত, কিন্তু একা তো আমি ঘর থেকে বাইরে মনে করেন একটা দোকানে বসে থাকতাম, যে টিভি দেখতাম, ছবি দেখতাম, এরকম কিছু। তারপরে ওরকম একজন ছেলের সাথে পরিচিত হয়, ওরা ওখানে জুয়া খেলে সবসময়, ছক্কা খেলে, এরকম কিছু খেলে। আমি ওদের সাথে পরিচিত হইলাম যে ভাই আমার একটা চাকরি দিবা, হ্যাঁ আমার তো ওইরকম কয়, তুমি কি কাজ করো? আমি আমি তো কোনো কাজ পাই না বা চাকরি পাই না, চাকরি দিলে করবো, আমি করবো, দিলে ভালো হয়, মানে ওর সাথে একটা বন্ধুত্ব হয়ে যায়, ওর নাম বিজয়। তখন আমার বললো যে তুমি ওয়াশে চাকরি করতে পারো। আমি কি ওয়াশটা কি, তখন আমি ওয়াশ চিনতাম না যে গার্মেন্টসের বডি ওয়াশ করে। তো বললো ওয়াশে একটা চাকরি দিতে পারি তোমার, বললো ওয়াশটা এখানে বেশি দূরে না, কাছেই আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার ওয়াশে চাকরি দিবা। তো বিজয় বললো আচ্ছা ঠিক আছে। তো বিজয়ের একটা বন্ধু ছিল, ওর নাম সজীব। তো ওই সজীবও বললো যে যে এর চাকরি দিব, হ্যাঁ এর নিয়ে তুই ঢুকাই দেবো আসে হেল্পার হিসাবে, হেল্পার হিসাবে করবে, বেতন 4,500 টাকা। তো আমি কি বললাম আচ্ছা ঠিক আছে, কালকে সকাল থেকে জয়েন দিবে। ও বললো যে আচ্ছা তুমি কালকে সকালে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সকালবেলা চাকরি করতেছি যায়া ওর সাথে, ও ঢুকাই দিল ওখানে, বলে যে করো আমার সাথে এরকম এরকম। তো করতে করতে ও কয়েকদিন যায়, কয়েকদিন যাওয়ার পরে আমি বললাম যে ওর সাথে চাকরিতে বেতন তো কম, করো কাজ শিখলে বেতন আছে। আর কিছুদিন পরে আরো 500 টাকা বাড়লো, 5,000 টাকা করে দিল আমার বেতন। আচ্ছা, আমার পুরানো যেগুলো আছে ওদের বেতন বাড়ায় না, কিন্তু আমার কাজ দিকে আমার বেতনটা বাড়াই দিল। আচ্ছা, তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে করি। এরকম করতে করতে প্রায় 1 বছরের মতো করি আমি ওখানে। একদিন হঠাৎ ওই দেওয়ার পরে এরকম মানে একটা মেয়ে আমার পছন্দ করতো, আমি মেয়েরে কোনো কথাই বলতাম না, মেয়ে তখন আমি নতুন নতুনই, মেয়ের সাথে মেয়ে আমার পেছি পিছিয়ে ঘুরতো, আমি কই যেতাম না যেতাম সবকিছু দেখতো, মানে ফলো করতো। ওই মেয়ে কিন্তু আবার চাকরি করে, ও চাকরি করে পেন্টে, ওর নাম হচ্ছে সালেয়া। তারপর ও আমার সবসময় ফলো করতো, আমি কি করতাম না করতাম, কই যেতাম কি করতাম সবকিছু ফলো রাখতো। বাসায় এলো আমাদের বাসায়, মানে অন্য একটা উসুলা দিয়ে আরেকজনের বাসায় আসতো মানে আমাকে দেখার জন্য, এরকম করতো। আমি বললাম যে একদিন বললাম কিরে মেয়েটা আমাদের তাকায় থাকে, মানে চোখ ইশারা দিয়ে কিছু কথা বলতে চায়। তা আমি একদিন আমার বন্ধুর বললাম যে সজীব যে ও আমার এরকম এরকম মানে ডিস্টার্ব করে গে, মানে চোখ ইশারা দেয়, কি ও কি বোবা নাকি কথা বলে না, এরকম বলার পরে কয় না ওর তো চিনস, ওর নাম সালেয়া। আমি কি কিছু বলবেন, মানে সে মেয়েটার সরাসরি জিজ্ঞেস করে বললাম আমার পার্টি কিছু বলবেন, কয় যে হ্যাঁ বলবো তো কিছু, মানে এরকম বলে। বললাম কি বলবো, কয় তোমার আমার ভালো লাগছে এরকম সেরকম, হ্যাঁ বললাম, বলি দেখো ভালো লাগছে মানে এসব তো আমার কাছে ভালো লাগে না এইসব, ঠিক আছে? তুমি আমার সম্পর্কে জানো না, আমি তোমার চিনি না, তুমি আমার চিনো না, কেমনে ভালো লাগলে কি হবে খালি? তবে এই কথা বলার পরে তুমি আমার ফ্যামিলি দেখছো, আর তোমার ফ্যামিলি দেখছো, তুমি জানো আমার সম্পর্কে কিছু? না আমি জানি না, জানার দরকার নেই, আমি আমার এরকম বলতে জানার দরকার নেই, আমি তোমার চাই। বলে চাওয়া চাই, এইসব তো চাইলে তো খালি পাওয়া যায় না সবকিছু, তুমি খালি আমার পিছনে ঘুরে, মানে মেয়ে।
তখন আপনি কি মানে এই ধরনের অন্যায় কাজের মধ্যে আছেন নাকি পালিয়ে বেড়াচ্ছেন?
পালাতক অবস্থা আছে।
ওকে, বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট একটা বিরতি নেব, আর যারা যাহা বলিব সত্য বলিব কনফেস করতে চান কিংবা জেবিএসবি আনসেন্সর্ড এপিসোডে আসতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন করার পর অবশ্যই আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা ফিরে আসব ছোট্ট একটা বিরতির পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আরেকবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রুবেলের জীবনের অপ্রিয় সত্য এবিসি রেডিও এফএম 89.2 তে। হ্যাঁ রুবেল, আমরা যেখানটায় ছিলাম তারপর
তারপরে ওই মেয়েটা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতো শুধু।
তখন আপনি কোথায়?
তখন আমি পাহাড়তলিতে, চট্টগ্রাম শহরে,
গা ঢাকা দিয়ে আছেন?
তখন আমি চিন্তা করলাম যে এই মেয়েটা খালি আমার পিছিয়ে ঘুরে, মেয়েটা আমার কিছু জানে না সম্পর্কে, আমার কিছু বুঝে না। তখন আমি ওই এলাকায় প্রথম হাঁটতা চলা করতে 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 মানে এক পর্যায়ে দেখি ওই যে এলাকাটার মতো খারাপ এলাকা দেখিও না আর, মানে নেশা জগতের ভিতরে, মানে প্রত্যেকটা জায়গায় আপনি নেশা আসছে ওই জায়গাটায়, যে ঢাবার পাট্টা বললাম প্রত্যেক জায়গায়। দিন ওপেনলি গাঁজা বেচা হয়, দিন ওপেনলি ইয়াবা ব্যবসা হয়, দিন ওপেনলি মনে করেন যে আপনার মদের ব্যবসা চলে সবসময় দেখতাম এগুলায়। আমি বললাম যে এখানে এরকম থাকা, সিঙ্গেল ওয়াইড থাকা আমার কাছে নিরাপদ না, ঠিক আছে, যেকোনো মুহূর্তে আমার কাছে আক্রমণ আসতে পারে বা আমার বাবার উপর আক্রমণ আসতে পারে। তাহলে আমি কি করি, একদিন হঠাৎ করে আমি ফেনীতে চলে যাই, যে আমার পিস্তলটা আমি অমুক জায়গায় রাখছি, রাত্রে চুরি করে আমি ট্রেনে করে আমি ফেনী চলে যাই। ফেনী যাওয়ার পর আমি পিস্তলটা নেই ওই জায়গা থেকে, ওইভাবে নিয়ে চলে আসি। নিয়ে আসার পরে যে আমি এই পিস্তল আমার লগে লগে সবসময় আমি রাখি, রাখার পর আমি চাকরিও করি, ইয়াও করি, কিন্তু ওই মেয়ে আমার ফলো করতো শুধু, তো মেয়েও জানতো না এরকম কিছু। আমি মেয়েরও বললাম যে দেখো এরকম এরকম, তুমি আমার সাথে কথা বললো বন্ধু হিসেবে বলতে পারো, জাস্ট তুমি আমার সাথে রিলেশনের কোন এরকম কোন কথা বলো না,
ওকে,
জাস্ট বন্ধু হিসেবে কোনো কথা বললে বলতে পারো, তুমি আমার সাথে শেয়ার করতে পারো, তুমি আমার জাস্ট চাও বা চিরজীবনে চাইও এই জন্য না, আমি এটা হলে করতে পারবো না, তোমার সাথে কথাই বলবো না। তা আমি ওর নাম্বারটা দিলাম, আমার নাম্বারটা, ওর নাম্বারটা আমি নিলাম, ও কথা বলে আমার সাথে প্রতিদিন, তবু খালি ওই কথাগুলো বলতো আমার, ওর সাথে প্রেম করবো বা এরকম কোন সম্পর্ক কথা বলতো আমার। তো এরকম চলতে 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 ওই এলাকার অনেকজনই আমাকে চিনে হয়ে গেছে, মানে প্রায় এখানে আমি 2014 যাই, এখন তো 17 চলতেছে। তারপর আমি গেলে ওইখানে অনেকজন প্রায় আমাকে চিনে, আমি বললাম যে না চাকরি আর করবো না, ওয়াসে চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তখন অটো রিক্সা ওখানে বের হলো, অটো রিক্সা যেটা হবে, আমি অটো রিক্সা নিলাম, একজনের কোম্পানি থেকে আমার বাবা নিয়ে দিল যে এর কোম্পানিটা অনেক ভালো, যে এর থেকে তুই গাড়ি নিয়ে অটো রিক্সা চালা, তুই যদি বাংলা রিক্সা চালাইতে পারস না। তো আমি ওখান থেকে নিলাম ডেলি 350 টাকা ভাড়া দিয়ে চালাইতে হবে, তখন আমি চিটান শর্ট চিনতামই না, তারপর চালাইলাম, চালাই দিয়ে মানে চিনি না, যেটা ভাড়া ওইটাই দিয়ে প্যাসেঞ্জারকে এরকম বলতাম। তারপর আমি চিনতাম, তো চিনতে চিনতে একসময় দেখা যায় চিটাং শহর অলরেডি পুরাটা আমার চিনা হয়ে গেছে, শহর কক্সবাজার হইতে মানে পুরাটা মানে আমার চিনা হয়ে গেছে, যে আমার কোনো আর বাকি নাই সিবিস হইতে, নেপাল হইতে, সব জায়গায়। চিনতে চিনতে এক পর্যায়ে বাদ দিলাম যে না এটাও আর করবো না, তা আবার ওই ওয়াশে ঢুকে গেলাম, যে অটো রিক্সা চালালে রোদে চালাইতে হয়, মানে বৃষ্টিতে ভিজতে হয় না, এটা আর ভাল লাগে না আমার, যে কি করবো, ধুলা বালি চোখে পড়ে এই সেই গাড়িতে, মানে শরীর একটা অন্যরকম হয়ে যায়, গোসল করতে পারতাম না ঠিক মতো এরকম। তারপর আমি বললাম যে না অটো রিক্সা চালাবো না, ওইটা দিয়ে দিলাম। তারপর ওয়াশে ওইটাতেই আবার চাকরি নিলাম, তো ওয়াশের মালিক বললো তুমি চাকরি ছেড়ে চলে গেছো বা এরকম, তুমি আবার আসছো কেন, দেখেন চাকরি করবো অযথা আপনার কাছেই করছি, আপনার কাছেই করবো, অন্য কোথাও আর করবো না। তো উনি আমার আবার নিল, একটা মেয়ে ওইখানে, তার পিছনে একটা গার্মেন্টস আছে, ওই মালিকের গার্মেন্টসে চাকরি করতো একটা মেয়ে, নাম হচ্ছে জোহরা, দুপুরে সবাই নামে চিনে বাসুনি, ও ওইখানে স্থানীয় ঝর্ণাপাড়ার স্থানীয় মেয়ে, মানে স্থানীয় বলতে ওর ফ্যামিলিটা অনেক বড়, ওর ফ্যামিলিটা শুনতো কিন্তু ওদের গোষ্ঠীটা অনেক বড় এরকমই। তারপর আমি ওই মেয়েকে দেখলাম একদিন, ফলো করলাম যে এই মেয়েটা কে, মানে অনেক সুন্দর, মেয়েটার গেট আপটা অন্যরকম সবকিছু, মনে হচ্ছে একদম ফ্যামিলি, উচ্চ ফ্যামিলির মেয়ে এরকম কিছু, মানে উচ্চ ফ্যামিলি আমার ওরকম দরকার ছিল না, আমি জাস্ট যে মেয়েটা যত ভালো হয়। তখন আমি মানে এরকম খুন খারাপের কোন ইয়ে আমি দেখি না, আমার কাছে নাই, বা আমি মানুষের যে পেশাটা ছিল আমার ওরকম কোন পেশা আমার কাছে নাই দেখতেছি, না আসলে আমার ওরকম মানে কোন সেন্সিটিভ নেই যে আমি কি কাজ করছি বা কি এখন করতেছি, ওরকম কোন ইয়াই নাই আমার কাছে যে আমি মানুষ কোন করছি এরকম মনে হয় না আমার কাছে। তখন আমি বললাম যে আমি তো মনে হয় ভালোই জিতেছি, এরকম কিছু আমার নিজের কাছে লাগতেছে। আমার বাবা বলতেছে এখন তুই চাকরি করছিস, এই করিস সেই করিস, এখন কোথায় তোর কাছে কিরকম লাগতেছে, আমার কাছে ভালোই লাগে এইসব। তখন টাকা কামাইতেছিলাম জানা, তখন তো মনে করেন যে মানে কোপ ছাড়া আমি কিছু বুঝতাম না, কথা বলতো বলতো না বলতো। তারপর আমি এই মেয়েকে একদিন ফলো করি যে মেয়েটা কি করে কি করে, কোথায় থাকে, কোথায় ওর বাসা, কোন জায়গায় থাকে। এখন আমি যে এলাকা থাকি ওই এলাকায় ওর বাসা, আমার বাবা যে এলাকা থাকে চট্টগ্রাম বলতেছে ঝন্ডাপাড়া। তখন আমি মেয়ের পিছিয়ে পিছিয়ে একদিন যাই, যাওয়ার পর দেখলাম যে গার্মেন্টসের চাকরি, তো ওই গার্মেন্টস না তো আমি চিনি, ওই গার্মেন্টস থেকে আমরা ওয়াশের বডি আনি। তারপর আমি কিছু বলি না, আমি চলে আসি। চলে আসার পর একদিন সকালবেলা আমি আর আমার বন্ধু সেই সজীব যে আমার চাকরি দিছিল, তার মনে করেন যে দুই তিন মাস পরেই আমি বললাম যে তোমার আমার পছন্দ হয়েছে এরকম এরকম, তুমি কি? তো বললো যে দেখেন আপনি তো আমার খালতো বোনের সাথে আপনি কথা বলেননি, তো আমি জানি। আমি তো তখন টাস্কি খেয়ে গেলাম যে তোমার খালতো বোন কি আবার, মানে ওই যে মেয়েটা আমার ডিস্টার্ব করত, ওই মেয়েটা যে ওর আপন ছিল এরকম আমি জানতাম না। যে তুমি তো আমার খালতো বোনের সাথে কথা বলো, বলে তোমার খালতো বোন কি আবার, মানে আমি চাইছি তুমি তো আমার খালতো বোনের সাথে প্রেম করো, তুমি আবার আমার দিকে তাকাইতেছো কেন, মানে এরকম টাইপের একটা কথা বলে। আমি বললাম কি তোমার খালতো বোন কি, তোর নাম কি? ওর বলতেছে ওর নাম তো সালেয়া। তাই নাকি? আমি তো বিশেষ, আমি তো বললাম দেখো ও তো আমার বন্ধুত্ব হিসেবে কথা বলে, আমি এরকম হিসেবে কথা বলি না। তো এরকম কথা বলে ও চলে যায়। ওর সাথে আমি প্রায় ৬ মাস প্রেম করি। ৬ মাস প্রেম করার সাথে আমি ও যে কাজ জানতো প্রিন্টের একটা কাজ জানতো, গেঞ্জির ডিজাইন। তো ওইখানে আমি চাকরি নেই, আবার যে ওয়াশের চাকরি ছেড়ে দিয়েছে ওইখানে চাকরি নেই, ওর সাথেই এরকম যে ও যদি এই কাজ করে আমি ওর সাথে কাজ করে একসাথেই থাকবো, তুমি যেন একসাথে চাকরি করবো একসাথে ইয়ে করবো, যাবো আসবো বাসায়, এই ছিল ইয়া। তারপর আমি ওই কাজটা শিখি, শিখতে শিখতে আমি হেল্পার থেকে অপারেটর হয়ে যাই। তারপর ওর সাথে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি আমার বাপ মারে জানাইলাম যে মা বাবা এরকম এরকম সমস্যা, ৬ মাস পর আমি জানাই দিলাম যে আমি তো ও এরকম এরকম বলতেছে বা ওর বিয়ে দেখতে আসতেছে, লোকজন আসতেছে ওর বিয়ের কথাবার্তা চলতেছে যেরকম টাইপের। তো বললো আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। হ্যাঁ আমি তো তো আমার মা বাবা মানে আমার মা রাজি ছিল না, আমার মা একটু নারাজ ছিল, তো আমার বোনও রাজি ছিল না, আমার বাপটা মানে আমার মতো মানে আমি যেটা বলতাম ওইটাই করতো। তারপর এক পর্যায়ে দেখা যাচ্ছে
আমি বুঝতে পেরেছি যে মেয়েটাকে আপনি বিয়ে করলেন, তাই কি? ওকে, আজ থেকে কত বছর আগে?
আজ থেকে মনে করেন 2-3 বছর হচ্ছে, মানে বছরটা নিয়ে
মানে বিবাহিত জীবন 3 বছরে।
হ্যাঁ হ্যাঁ 3 বছর।
যাই হোক, আমি এইসব বিষয়ে নাই বা গেলাম, আমি শুধু একটা বিষয় আপনাকে বলি যে আজকে যে আপনি এখানে এসে কনফেস করলেন, লাখ লাখ মানুষকে আপনার কথা জানালেন, কেন জানালেন?
যাতে আমার মতো এরকম ভুল কেউ না করতে পারে।
ভুল কি কি আপনার জীবনে?
ভুল বলতে আমি যে এই যে সাহস দেখায় মানুষ খুন করছি এরকম।
যদি আপনার জীবনে ছোটবেলাতে ওই ঘটনাগুলো না ঘটতো, যদি আপনার সামনে আপনার বাবাকে না মারা হতো, যদি আপনি লেখাপড়া ঠিক মতো করতেন, তাহলে কি আপনার আজকের এই দিনটা হতো?
না, কখনোই হতো না।
সেই ভুলটাও যেন আমরা না করি প্রিয় শ্রোতা, সেই ভুলটাও যেন আমরা না করি। কোন শিশুর সামনে তার যে আইডল, তার যে স্বপ্ন, তার যে বটবৃক্ষ ছায়া, সেই ছায়াটুকুকে যেন আমরা কেড়ে না নেই, অপমান যাতে না করি। কারণ অবশ্যই খেয়াল রাখবেন, বাবা কিংবা মার যে অপমান সেটা তার শিশু অন্তরে অনেকখানি গেঁথে যায়, এবং শিশু অন্তরে যদি গেঁথে যায় তাহলে সেটা কখনোই বের করানো সম্ভব হয় না। আমরা এবার মুখোমুখি হচ্ছি আমাদের ডক্টর তাজুল ইসলাম, যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
আমাদের আজকের অতিথি রোগীদের কাহিনী, তার অপরাধ হওয়ার পিছনের কাহিনীগুলি অনেকটাই আমি আগে যেরকম উল্লেখ করেছিলাম, শৈশবের অভিজ্ঞতা বড় হয়ে তার পথ নির্দেশ। অপরাধ হওয়ার পিছনে অনেক কারণের ভিতরে দারিদ্রতার ভিতরে মানুষ হওয়া, প্রতিকূল সামাজিক পরিবেশের ভিতরে মানুষ হওয়া, অত্যাচারের ভিতরে মানুষ হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রোবেলের ক্ষেত্রে দেখা গেছে তার বাবা রোবেলের কারণে, রোবেলের সঙ্গে একজনের ডাক্তার করেছে তার কারণে এই ওই লোক তার বাবাকে মেরেছে, আবার অন্য এক সময় তার বাবাকে আরেকজন মেরেছে। ছোটকালে সে দেখেছে যে তার বাবাকে তার স্বামী তারির জন্য বিপুলভাবে ব্যাপকভাবে মার, কিছুর মনে তীব্র প্রতিক্রিয়া হয়। আমরা জানি যে ছোটকালে যারা অত্যাচারের বেশি বড় হয়ে গেছে তারা দেখে তারা নির্যাতনের ভিতরে চাকরির ভিতরে আছে, তাদের ভিতরে মজের প্রতি ঘৃণা ক্ষোভ তৈরি হয়ে আছে, এবং যখন তারা বড় হয় পায় তখন তারা যখন ক্ষমতা পায় তখন তারা নিজেরা আরো বেশি অত্যাচারিত হয়। তার বাবাকে মাকে বেঁধে এমন দিতে হয় যে নিজে যাত্রা করে করেছে। ছোটবেলায় অনেক সাক্ষাৎ আমরা কিন্তু মারধর করতে গেছি, বাপমা মারে অথবা অন্যরা মারে অথবা কত শিশু মনে করে বাইরে তাও কিন্তু বড় হয়ে নির্দিষ্ট টাকা খাওয়ায় দুর্দশী হয়। তাই কোনো মানুষকেই সব মানুষকে যদি আমরা সব মানুষের বাতাস দিই, সব মানুষকে যদি হিংসা করি এবং নিপীড়নের বাইরে থাকতে থাকে তাহলে কিন্তু অনেক বেশি পরিচ্ছন্ন হবে এবং দুজনের লোকেরা আমরা আশা করি আমাদের সমাজ সব ধরনের
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর আরও একটি এপিসোড, এবং সামনে আরও একটি দুর্ধর্ষ এপিসোড নিয়ে আপনাদের মুখোমুখি হব। সবসময়ই বলি, আজও বলছি, আবারও বলবো, বারবার বলবো, একজনের ভুল একজনের অপরাধ এবং তার পরিণতি আমাদের কি শিক্ষা দিক, যাতে করে তার মতো ভুল এবং অপরাধ আমরা আমাদের জীবনে না করি। অনেক ভালো থাকুন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, সেই শুভকামনায় আজকের মতো আবারও শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.